exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে সাহস করে অনেকেই আসেন, তবে দৃষ্টিতে থাকে হেরে যাওয়া মানুষের ছবি। সেই মানুষটি আজ সোহেল ইসলাম বাপ্পি, বয়স 21 বছর, ঢাকাতেই জন্ম নিয়েছেন। বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন, প্রিয় খেলা ক্রিকেট, আর প্রিয় খাবার পোলাও আর গরুর মাংস। লেখালেখি করতেও পছন্দ করেন, আর প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। মাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, অসুস্থ মাকে নিয়ে তাই তার প্রাণান্ত চেষ্টা। বাপ্পির জীবনের অজানা কথাগুলো চলুন জেনে আসি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে রয়েছে বাপ্পি। বাপ্পিকে আমরা কনফেস করার সুযোগ দেব। তার আগে যেটা বলতে চাই, জেবিএসবিতে নতুন একটি সেগমেন্ট যুক্ত হচ্ছে আজকে থেকে। এখন থেকে স্ট্যান্ড বাই, তিনজন লিসনার আমাদের সঙ্গে থাকবেন যারা র্যান্ডামলি সিলেক্ট হবেন আমাদের ফেসবুক পেজ থেকে। তারা সরাসরি আমাদের গেস্টকে প্রশ্ন করতে পারবেন। আজকেও তিনজন আমাদের সঙ্গে রয়েছেন যাদেরকে আমরা ফেসবুক থেকে সিলেক্ট করেছি। চলুন প্রথমে জেনে নিই কে কে রয়েছে আমার সঙ্গে।
হ্যালো, আমি রাশেদ, আমি উত্তর থেকে এসেছি।
আমি রানা, আমি বাসাবো মাদার টেক থেকে এসেছি।
আর আমি রাজীব, আমি মিরপুর থেকে এসেছি।
থ্যাংক ইউ। এছাড়া বরাবরের মতো আমাদের সঙ্গে থাকছে ডক্টর তাজুল ইসলাম, যিনি ফোনে রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। ডক্টর তাজুল ইসলাম, আজকে বাপ্পির স্টোরি শুনে আপনি আপনার সাইকো অ্যানালিটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলো ব্যাখ্যা করবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। বাই দ্য ওয়ে, সবার জন্য গুড নিউজ, বইমেলা খুব শীঘ্রই সামনেই বইমেলা, এবং এবারের বইমেলায় জীবনের গল্পের পার্ট 3 বইটি চলে আসবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, কারণ অসংখ্য অসংখ্য শ্রোতাদের রিকোয়েস্টে এই বইটির সিকুয়েল যাতে মেনটেন করা হয়। কিন্তু বিশেষ কয়েকটি ব্যাপার এই পার্ট 3-তে আছে, সেটা আসলে আমরা এখনই রিভিল করছি না। একটা সুযোগ আমরা দিব যারা অ্যাডভান্স বুকিং দিচ্ছেন তাদের জন্য, কারণ বইটি আসলে খুবই লিমিটেড কিছু বই বাজারে ছাড়া হয় এবং খুবই অল্প দামে, এবং এই বই থেকে প্রাপ্ত যে অর্থ হয় সেটা আসলে চ্যারিটি একটা কোনো ফান্ডে চলে যায়, এবং এবারও তাই হবে। তো 150 টাকা নামমাত্রের মূল্যের যে বইটি জীবনের গল্প পার্ট 3 আমার, এবং এই বইটি হচ্ছে হ্যালো 920 অনুষ্ঠানের ওপরে, আপনারা সেখানে জানেন জীবনের গল্প প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়। এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান অ্যাডভান্স 150 টাকা মূল্যে ঘরে বসে, তাহলে আপনি অ্যাডভান্স বুকিং দিতে পারেন rokumari.com-এ। নাম্বারটি হচ্ছে 1627। আমি আবারও বলছি 1627। এই 16297 ফোন দিয়ে আপনি বলবেন আরজি কিবরিয়ার জীবনের গল্প পার্ট থ্রি বইটি আমি পেতে চাই, আমি অ্যাডভান্স বুকিং দিচ্ছি। ওরা আপনার নাম্বার টুকে রাখবে, ঠিকানা টুকে রাখবে, বইটি বাজারে আসা মাত্র সর্বপ্রথম আপনার হাতে পৌঁছে যাবে। প্রিয় শ্রোতা, বরাবরের মতোই থাকছে SMS পোল, যে কোনো মুহূর্তে কোনো বিষয়ে আমরা যদি কনফিউজ হই আপনাদের হাতে ছেড়ে দেওয়া হবে এবং সেখানে চাইলে বাপ পিতার বলার ক্ষমতা হারাতে পারে, যেটা JBSB-র ইতিহাসে বেশ কয়েকবার হয়েছে। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে যে প্রশ্নটি আমি বাপ্পি আপনাকে করতে চাই লাখ লাখ জনতার পক্ষ থেকে, বিবেকটি আসলে জাগালো কে, যে কারণে আজকে এই রকম একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে যখন আপনার মায়ের সে অনেক বেশি অসুস্থ, সেরকম একটি সময়ে জীবনের অপরাধগুলো আপনি লাখ লাখ মানুষের সামনে কনফেস করতে যাচ্ছেন, বিবেকটা জাগিয়েছে কে বা কোন ঘটনা?
আমার বিবেক জাগানোর পেছনে আমার আমি নিজেই দেই।
মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বিবেকটা আপনা আপনি জেগেছে? ওকে, ঠিক আছে, ইটস রিয়েলি গুড। আমরা দেখলাম যে ওর বিবেকটা আসলে নিজেই জেগেছে। আমরা শুরু করতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর জানবো ওর অপরাধ এবং তারপর অপরাধের পরের যে প্রায়শ্চিত্ত কিংবা অপরাধের পরের যে ইফেক্ট সেটা। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে, বলুন আপনি, দিল খুলে বলুন, মন খুলে বলুন।
আমি আমার জন্মের আগে থেকে বলতে চাচ্ছি, আমার মায়ের বয়স যখন 16 বছর, আমার মায়েরা 6 বোন ছিল, তারা ভাই হয়েছিল দুটা কিন্তু মারা গেছে। এনিহাও বাবা বেশ, মানে আমার মায়ের বাবা বেশ শান্ত প্রকৃতির একজন লোক ছিলেন, আর মা ছিলেন অত্যন্ত রাগী, যিনি এখনো বেঁচে আছেন, আর আমার নানা এখন নেই। মাকে ওই সময়ে সমস্ত বাসার সমস্ত কাজ একাই করতে হতো, বড় 2 বোন খামখেয়ালিপনা করে জীবন কাটাতো, তারপর 2 জন নিজেদের মতো থাকতো, আর শেষের জনকে মানে নানু ভালোবাসত হচ্ছে নিজের ছেলের মতো, মানে ওনাকে ছেলেদের মতো পোশাক পরিয়ে সবসময় ছেলেটা যেভাবে চলাফেরা করে ঠিক সেরকম বানাতে চেয়েছিল। ছেলে না না না, আমার সবচেয়ে ছোট খালাকে, 6 বোনের মধ্যে যে সবচেয়ে ছোট, আমার মা হচ্ছে 3 নম্বর। তো 18 বছর বয়সে আমার মায়ের বিয়ে হয় একজন জুতা কারখানার মালিকের সাথে। বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে চলে যায়।
দাঁড়ান, কার সঙ্গে বিয়ে হলো আরেকবার যদি একটু পরিষ্কার করতেন?
একজন জুতা কারখানার মালিকের সঙ্গে।
আপনার বাবা?
জি।
ওকে, কি নাম ছিল ভদ্রলোকের?
ভদ্রলোকের নাম ছিল দিলু নূর ইসলাম।
দিলু নূর ইসলাম, ওকে, জুতার কারখানার মালিক।
জি। তো সেখানে বছরখানেক সংসার করার পর তিনি কনসিভ করেন, মানে আমার মা। তারপর মানে আমার বাবার সাথে বনিবনা হচ্ছিল না, কারণ হচ্ছে আমার বাবা মাকে যৌতুকের জন্য বারবার বাসায় পাঠাতো, আবার এখানে এসে দেখা যাচ্ছে গর্ভবতী অবস্থায় মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমার নানুর কাছ থেকে, আবার ওখানে ফিরে যেতে হতো, আবার এখানে, এরকম করতে করতে 2-3 মাস আরো 4 মাস কেটে যায়। তো ফাইনালি মা বাবাকে একদমই ছেড়ে দিয়ে, ডিভোর্স হয়নি বাট একদমই ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে আসে। দেন মা যখন 7 মাস আমি পেটে, তখনই প্রসব বেদনা শুরু হয় এবং এনিহাও ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তখন তার 2 বড় 2 বোনেরও বিয়ে হয়ে গেছে। 2 দিনও অনেক মানে আমাকে পেটে রেখে মা বাসার সব কাজ করতো, প্লাস পুষ্টিকর কোনো খাবার খেতে পারেনি। তারপর হচ্ছে মানে
এগুলো আপনি আপনার মায়ের কাছ থেকে পরবর্তীতে শুনেছেন?
হ্যাঁ, অবশ্যই। তো আমার জন্ম হয়, আমার বাবার সাথে যদিও সম্পর্ক ছিল না, তারপর একটু যোগাযোগ ছিল। পুত্র হবার সংবাদ পেয়ে বাবা আসে একবার, একবার এসে আমাকে কোলে নেয়, আমি মায়ের কাছে শুনেছি, আমাকে কোলে নেয়, এন্ড দ্যাটস ইট। এ পর্যন্তই। তার 2 বছর পর বাবা মানে আমরা সবাই জানতে পারি, মানে আমাদের ফ্যামিলি জানতে পারে যে বাবা মারা গেছে।
মানে এই 2 বছর কোনো যোগাযোগই ছিল না আপনার ফ্যামিলি থেকে? ওকে, ইন্টারেস্টিং। তারপর
বাবা আর কোনো যোগাযোগই করেনি।
ওকে,
বাবা মারা গেছে, তো বাবার ফ্যামিলির সাথেও আমাদের আর কোনো মানে সম্পর্ক থাকে না। মা আমাকে 19 দিনের ঘরে রেখে কর্মজীবনে মানে পা বাড়ায়, গার্মেন্টসে জব নেয়, হাড় ভাঙা পরিশ্রম করতে থাকে, আর তখন নানু আমাকে লালন পালন করতে থাকে।
আচ্ছা,
আমি এক্সাক্ট জায়গাটা বলবো না, আমাদের যে প্লেসটা ছিল বাসার, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম তখন।
জি।
তো বাসার সিস্টেমটা ছিল, প্রথমে নানুর ঘর, নানুর ঘরে আমি থাকতাম।
জি।
আর আমাকে নিয়ে নানু ঘুমায় যেত, মা দেখা গেছে অফিসে গেছে, অফিস থেকে এসছে আবার অফিসে চলে গেছে, এমন করে 2-3 দিনে আমার সাথে মায়ের কোনো দেখা সাক্ষাৎ নেই। এভাবেই বড় হতে থাকি। এক পর্যায়ে এমন করে কয়েকটা বছর চলে যায়। এরপর মা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, একটা মানে সড়ক দুর্ঘটনা হয়। সেটা হচ্ছে তখন বেবি ট্যাক্সি চলত, রোড ক্রস করার সময় বেবি ট্যাক্সি মাকে মানে একদম পিষে নিয়ে চলে যায়। তো মাকে ধরাধরি করে মায়ের সাথে যাওয়া কলিগ ছিল তারা হাসপাতালে নিয়ে যায় এবং আমাদেরকে খবর দেয় পরে। আর এর আগে আমার যখন বয়স 3 তখন আমার নানা মারা যায়।
মানে পরিবারের একেবারে বেহাল অবস্থা যেটাকে বলে।
হ্যাঁ
জি।
তো এরপর আমার যে মায়ের ইমিডিয়েট ছোট বোন তার বিয়ে হয় আমার মায়ের আগে।
ওকে, মানে আপনার মায়ের সেকেন্ড বিয়ের আগে?
না,
তাহলে
প্রথম বিয়ের আগে।
প্রথম বিয়ের আগে কার বিয়ে হচ্ছে? আপনার খালার?
হ্যাঁ,
আপনার ছোট বোনের।
হ্যাঁ, ছোট বোনের। তো যাই হোক, ফ্যামিলির একদমই বেহাল দশা। তো মা সুস্থ হয়ে বাসায় আসে, কোন রকমে আল্লাহর রহমতে বেঁচে ফিরে আসে। আমি একটু পেছনে যেতে চাচ্ছি, মানে মানুষের হাঁটার কথা, খুব সাধারণত এক বছর কিংবা দেড় বছরের মধ্যে মানুষ হাঁটে, হাঁটতে শিখে। সেখানে আমি 7 মাসে হওয়াতে আমার শারীরিক কিছু সমস্যা হয়। আমার শারীরিক কিছু সমস্যা বলতে আমি বোঝাতে চাইছি আমার হাঁটতে অনেকটাই বেশি সময় লেগেছে।
দ্যাট এক্স্যাক্টলি ট্রু প্রিয় শ্রোতা। ওর যদি আপনারা সামনাসামনি দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে ও যেটা বলছে সেটা এক্স্যাক্টলি ট্রু। বিকজ ওর মধ্যে এক ধরনের শারীরিক ভাবে এক ধরনের ডিফিট যেটাকে আমরা বলি সেটা আছে। হ্যাঁ, এবং সেটা ওর জন্মগতই। জি।
অনেক মানত করা হয়, অনেক মানে করার পর আমি হাঁটতে পারি 3 বছর বয়সে।
ওকে,
তখন তারা মানত পূরণ করেন, সিলেট যান আমাকে নিয়ে। তারপর মা হাসপাতাল থেকে আসার পর আবার চাকরিতে জয়েন করলেন। এমন করে 2007 সালে আমি ক্লাস 7 পড়ি।
ওকে।
তো তখন বন্ধু সঙ্গে পড়ি, কিছু বন্ধুরা ছিল যারা মানে ওদের সাথে আমি মিশে কি করতাম, আমাদের ওখানে একটা সরকারি স্টাফ কোয়ার্টার আছে, ওটার ছাদে আমরা আড্ডা দিতাম। তো ওইখানে পর্নোগ্রাফি ভিডিও যেটাকে বলে সেটা আমরা দেখতাম।
কত বছর বয়স এটা?
আমার, আমি তখন ক্লাস 7 পড়ি, তখন বয়স কত হবে, 12।
ওকে, 7 পড়েন আপনি, এই সময়কার ঘটনা।
হ্যাঁ, তো পর্নোগ্রাফি দেখতাম, মজা করতাম ফ্রেন্ডরা। দেখা গেছে এর মধ্যে একটা ব্ল্যাকমেইলার, একজন ব্ল্যাকমেইলার আমাদের পরিচিতই ছিল, এলাকার মানে বড় ভাই বলে ডাকতাম। সে একদিন হঠাৎই ছাদে চলে আসে যখন আমরা দেখছিলাম।
ওকে,
দেখে সবাইকে ছাদ থেকে চলে যেতে বলে শুধু আমাকে রেখে। তো আমি বুঝতে পারি না বিষয়টা কি, চলে যায় ওরা সবাই। দেন আমাকে বলে যে এগুলো দেখিস, এগুলো কজনের সাথে করছিস। হ্যাঁ, আমি না তখন মানে কি বলবো, মানে মানে একদম ভেবাচাক্কা খেয়ে গেছি, আমি কিছুই বলতে পারতেছিলাম না। উনি আমাকে সজোরে একটা চড় মারে, চড় মারার পর তো আমি আরো ভীত হয়ে যাই। পরে আমাকে হুমকি দেয় যে তোর বাসায় গিয়ে জানাবো। আমার একদম বড় খালার যে ছেলে, আমার ভাইয়া, তাকে আমি অত্যন্ত বেশি ভয় পাই, ছোটবেলা থেকেই এখন পর্যন্ত সম্মান শ্রদ্ধা করি, ওনাকে জানাবো। এসব কথা বলে তিনি আমার কাছ থেকে আমার মোবাইলে ওই ভিডিও দেখতে চান। দেন আমি ব্ল্যাকমেইলের শিকার হয়ে তাকে ভিডিও দেখতে দিই। দেন তিনি আমার উপর আক্রমণ করে। অ্যান্ড যখন আমি খুব বেশি আকারে ব্যথা পাচ্ছিলাম তখন আমি চিৎকার করি, এবং চিৎকারে 5 তলার যে, আমরা তো ছাদে ছিলাম, 5 তলায় যে ভদ্র মহিলারা থাকতো তারা ছাদে চলে আসে, ছাদে চলে আসে এবং দেখে যে ততক্ষণে মানে আমাদের পোশাক আশাক পরা শেষ হয়ে গেছে। তখন এসে তারা বলছে যে তোমরা এখানে কি করছো। ও বলছে যে আন্টি আমরা এমনিতেই জাস্ট বলতেছে না, এটা তো তোমাদের জায়গা না, তোমরা এখানে গাঁজা খাচ্ছ, আমরা গাঁজা গন্ধ পেয়ে এসেছি। তো আমি একজন ফ্রেন্ডের মা ছিল, উনি আমাকে চিনতেন, আমি ওনাকে বলতেও পারতেছিলাম না, ওর হাতে আমার মোবাইলটা ছিল। ও কি করে, ও সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে চলে যায়। তো আমাকে ওই আন্টি ডাকতে থাকে যে কি হয়েছে, আমাকে বলো কি করতেছিল তোমরা, আমি আমার মোবাইলটার জন্য নিচে নেমে যাই। দেন ও আমার সাথে দেখা করে ওই বিল্ডিং এর নিচে। তারপর ও বলে যে তুই যদি চাস যে তোর ফ্যামিলির কেউ এই বিষয়টা না জানুক, তাহলে তুই আমার সাথে এখন আমি যে জায়গায় যেতে বলবো সেই জায়গায় যাবি, এবং এই কাজ আমার সাথে তোর করতেই হবে, ইউ হ্যাভ নো আদার পয়েন্ট। দেন আমি বাধ্য হই, মানে মাথায় কিছু কাজ করছিল না, যাই ওর সাথে। বিভৎস একটা জায়গা, আমি এখনো যখন মানে কল্পনা করি আমার মনে হয় যে তখন যদি আমার মানে মৃত্যুটা হয়ে যেত তাহলে কি হতো। আমি ওকে বারবার বারণ করছিলাম যে ভাইয়া আমি খুব বেশি ব্যথা পাচ্ছি, আমার বোধহয় রক্ত বের হচ্ছে, কিন্তু ও বলে যে না, এই বেটা তুই কি মেয়ে নাকি, তোর রক্ত বেরোবে। ওর কাজও চালিয়ে যায়, ওটাও কমপ্লিট করে, দেন আমার মেমোরি কার্ডটাও রেখে ফোনটাও নিয়ে নিতে চায়। কিন্তু আমি বলি যে ফোনটা কোন রকমে অনুনয় বিনয় করে ফোনটা রাখি, মেমোরি কার্ডটা নিয়ে ও চলে যায়। তো বাসায় আসি, বাসায় এসে গোসল করতে গিয়ে প্রচন্ড কান্না করি, এক কথায় হি রেপ মি। তারপরে প্রচন্ড কান্না করি, আর আমার চেহারা দেখেই মানে নানু বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। নানু বারবার আমার কাছে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আমি জাস্ট বলতে থাকি যে আমরা আর এই এলাকায় থাকবো না, চলো আমরা অন্য কোথাও চলে যাই। পরে রাত্রে নানুকে আমি সব খুলে বলি,
নানুকে
নানু গিয়ে মাকে সবকিছু খুলে বলে, এন্ড আমার ভাইয়াকে, ওই যে খালাতো ভাইয়ের কথা বললাম,
যে যাকে দেখে আপনি জমের মতো ভয় পেতেন,
হ্যাঁ, তাকে জানায়। জানানোর পর ওই আমার ভাইয়া ওই ছেলেকে খুঁজে আনে, মানে কোত্থেকে খুঁজে আনছে, কিভাবে খুঁজে আনছে জানি না, খুঁজে আনে এবং বেধরক মারে, মানে এটার পূর্ণ শাস্তি সে পেয়ে গেছে। এখন তাকে মানে জেলে দিলে সেটা কম হবে যে শাস্তি সে পেয়েছে,
এত মার মেরেছে,
হ্যাঁ,
সবার সামনেই।
সবার সামনে বলতে আমাদের ওখানে একটা ডোবা ছিল, মারতে মারতে ওই ডোবা পর্যন্ত নিয়ে গেছে, তারপর সে ওই ডোবা ঝাঁপ দিয়ে মানে ডোবা পার হয়ে অপর সাইড দিয়ে চলে যায় পালিয়ে। ওই ছেলেটার নাম ছিল শফিক।
ওকে,
দেন এই ঘটনাটা যায়, ইনসিডেন্টটা, এটা আমার লাইফের একটা মানে কি বলবো ভয়ঙ্কর একটা পার্ট। তারপর ক্লাস এইটে যখন উঠি 2008 সাল, ও ক্লাস সেভেনে থাকতেই আমি জানতে পারি যে মানে আমাদের ফ্যামিলি পুরোটাই জানতে পারে যে আমার মা অফিসে বসে কাজ করতে করতে মায়ের মেরুদণ্ডের অনেকটা অংশ ক্ষয় হয়ে গেছে। সো সে আর কাজ করতে পারে না, ঘরে বসে যেতে হয়। এর মধ্যে আমার ওই ভাইয়া, যে খালাতো ভাইয়ের কথা বলছি, আমি নাম তার নাম নিচ্ছি না, তাকে একটা মানে কি বলবো এটাকে মিথ্যে মামলায় জড়িয়ে অ্যারেস্ট করা হয় এবং কোর্টে চালান করা হয়। কোর্ট থেকে তাকে জেল দিয়ে দেয়। আর আমার মা তো ঘরে বসে গেছে, এখন আমার ফ্যামিলি একদমই মানে টানাপোড়েন অবস্থা। দেন আমি দেখি আমার নানুর সাভারে একটা জমি ছিল, বাড়িসহ জমিটা বিক্রি করে দেয়। জমিটা বিক্রি করে আমার ধার দেনা করে আমরা চলতে থাকি, সেই ধার দেনাগুলো মিটানোর চেষ্টা করে, কিন্তু সেটাও মানে যথেষ্ট ছিল না, কারণ হচ্ছে আমার ওই ভাইয়ার পেছনেও জেলে অনেক টাকা খরচ হয়ে যায়। আর তখন ভাইয়া বিয়েও করে ফেলেছে, ভাবিও দৌড়াদৌড়ি করত, তার একটা বড় বোন আছে, মানে ভাইয়ার একটা বড় বোন। এই দুইজনকে আমি কখনো আমার আপন ভাই বোনের চেয়ে কম দেখিনি, কারণ আমি যেহেতু একা, আমার কোনো ভাই বোন নেই। তো যাই হোক, 2008 সালে কোন উপায়ন্তর না পেয়ে আমার মা আবার সেকেন্ড টাইম বিয়ে করে।
তখন আপনি ক্লাস 7-এ পড়েন?
ক্লাস 8-এ।
ওকে,
ক্লাস 8-এ পড়ি 2008 সালে, সরি 2008 সালে বিয়ে করে, তখন আমি ক্লাস 7-ই, হ্যাঁ, কারণ 2009 সালে আমি 8 পাস করেছি, ক্লাস 7-ই বিয়ে করে। বিয়ে করার পর ভদ্রলোক অনেক ভালো মানুষ আমাদের, তখন আমি তো বাবার আদর কি এই জিনিসটা তো কখনো পাইনি, তো তার কাছ থেকে যতটুকু পেয়েছি সেটাকেই মানে সৌভাগ্য হিসাবে মেনে নিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তাকে আমি একবারের জন্য হাগ করতে পারিনি, সে করেনি আমার সাথে হাগ বা কাছে টেনে নিয়ে দুইটা কথা বলা, এই জিনিসটা কখনোই সে করেনি। যাই হোক, চলতে থাকে মানে ভালো দিন, আবার আস্তে আস্তে আসতে শুরু করে ভদ্রলোক সিএনজি চালক, আমি নাম নিচ্ছি না। কিছুদিন পর আমরা জানতে পারি তার আরেকটা ফ্যামিলি আছে আগের, যেটা আমার মা জানতো না।
It's a very complex story, it's a very complex situation, but we are in background right now. একজনকে যদি আমরা বলি যে সে সিচুয়েশনালি ভিকটিম বলে অপরাধী হয়েছে, তাহলে সেটাই যথার্থ বলা হয়। এটা বারবারই প্রমাণ হয়েছে যাহা বলিব সত্য বলিবতে। অন দিস নোট, আমরা আজকে একটা জিনিস জানিয়ে রাখবো আপনাদেরকে যে আজকের জেবিএসবি তে নতুন একটি সেগমেন্ট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে স্ট্যান্ড বাই। তিনজন লিসনার আমাদের এখানে আছে, তারা যে কোনো মুহূর্তে এখানে বিশেষ যন্ত্রের মাধ্যমে বাটন টিপে সিগনাল দিয়ে আমাদের গেস্টকে সরাসরি প্রশ্ন করতে পারে, এবং আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছি তাদেরকে। এখন পর্যন্ত কেউ বাটন পুশ করেনি, বাটন পুশ করলে আপনারা সাউন্ড শুনতে পাবেন, এবং সেক্ষেত্রে যে কোনো কেউ যে কোনো মুহূর্তে প্রশ্ন করার সুযোগ পাবে। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রশ্নটা যেন অন দ্য ট্র্যাক হয়, অর্থাৎ আমাদের লিসনার গল্পের যে জায়গাটিতে আছে সেই জায়গাটি কেন্দ্রিক হয়, এটা আমার রিকোয়েস্ট থাকবে। ওকে প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা চার মিনিটের বিরতি নেব। চার মিনিট পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এখন পর্যন্ত SMS পোলের প্রয়োজন হয়নি, প্রয়োজন হলে আমরা SMS পোলের জন্য আহ্বান করব। চার মিনিট পরে আসছি। আর এই ফাঁকে আমার গেস্টকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে, ইয়েস, আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। প্রিয় শ্রোতা, সবার জন্য গুড নিউজ, বইমেলা খুব শীঘ্রই সামনেই বইমেলা, এবং এবারের বইমেলায় জীবনের গল্পের পার্ট 3 বইটি চলে আসবে। আমরা আপনাদের কথা দিচ্ছি, কারণ অসংখ্য অসংখ্য শ্রোতাদের রিকোয়েস্টে এই বইটির সিকুয়েল যাতে মেনটেন করা হয়, কিন্তু বিশেষ কয়েকটি ব্যাপার এই পার্ট 3-তে আছে, সেটা আসলে আমরা এখনই রিভিল করছি না। একটা সুযোগ আমরা দিব যারা অ্যাডভান্স বুকিং দিচ্ছেন তাদের জন্য, কারণ বইটি আসলে খুবই লিমিটেড কিছু বই বাজারে ছাড়া হয় এবং খুবই অল্প দামে, এবং এই বই থেকে প্রাপ্ত যে অর্থ হয় সেটা আসলে চ্যারিটি একটা কোনো ফান্ডে চলে যায়, এবং এবারও তাই হবে। তো 150 টাকা নামমাত্রের মূল্যের যে বইটি জীবনের গল্প পার্ট 3 আমার, এবং এই বইটি হচ্ছে হ্যালো 920 অনুষ্ঠানের ওপরে, আপনারা সেখানে জানেন জীবনের গল্প প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়। এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান অ্যাডভান্স 150 টাকা মূল্যে ঘরে বসে, তাহলে আপনি অ্যাডভান্স বুকিং দিতে পারেন rokumari.com-এ। নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297। এই 16297-এ ফোন দিয়ে আপনি বলবেন, আরজে কিবরিয়ার জীবনের গল্প পার্ট 3 বইটি আমি পেতে চাই, আমি অ্যাডভান্স বুকিং দিচ্ছি। ওরা আপনার নাম্বার টুকে রাখবে, ঠিকানা টুকে রাখবে, বইটি বাজারে আসা মাত্র সর্বপ্রথম আপনার হাতে পৌঁছে যাবে। চার মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে এখানে কনফেস করছে SI বাপ্পি। আমরা বাপ্পির কাছে ফিরতে চাই, এবং বারবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্রিয় শ্রোতা, আজকে থেকে JBSB তে একটি নতুন সেগমেন্ট যুক্ত হয়েছে। লিসনাররা সরাসরি, এই অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তারা সরাসরি স্টুডিওতে বসে আমাদের গেস্ট যিনি আছেন তাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। স্ট্যান্ড বাই রয়েছেন 3 জন, যাদেরকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করেছি আমার পেজটি থেকে, ফেসবুক পেজটি থেকে। তারা যে কোনো মুহূর্তে প্রশ্ন করার সুযোগ পাবেন, এবং প্রশ্ন করার জন্য অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া হবে, তবে প্রত্যেকেই একটি করে প্রশ্ন করার সুযোগ পাবেন। বাই দ্য ওয়ে, বইমেলা খুব শীঘ্রই সামনেই বইমেলা, এবং এবারের বইমেলায় জীবনের গল্পের পার্ট 3 বইটি চলে আসবে। আমরা আপনাদের কথা দিচ্ছি, কারণ অসংখ্য অসংখ্য শ্রোতাদের রিকোয়েস্টে এই বইটির সিকুয়েল যাতে মেনটেন করা হয়, কিন্তু বিশেষ কয়েকটি ব্যাপার এই পার্ট 3-তে আছে, সেটা আসলে আমরা এখনই রিভিল করছি না। একটা সুযোগ আমরা দিব যারা অ্যাডভান্স বুকিং দিচ্ছেন তাদের জন্য, কারণ বইটি আসলে খুবই লিমিটেড কিছু বই বাজারে ছাড়া হয় এবং খুবই অল্প দামে, এবং এই বই থেকে প্রাপ্ত যে অর্থ হয় সেটা আসলে চ্যারিটি একটা কোনো ফান্ডে চলে যায়, এবং এবারও তাই হবে। তো 150 টাকা নামমাত্রের মূল্যের যে বইটি জীবনের গল্প পার্ট 3 আমার, এবং এই বইটি হচ্ছে হ্যালো 920 অনুষ্ঠানের ওপরে, আপনারা সেখানে জানেন জীবনের গল্প প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়। এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান অ্যাডভান্স 150 টাকা মূল্যে ঘরে বসে, তাহলে আপনি অ্যাডভান্স বুকিং দিতে পারেন rokumari.com-এ। নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297। এই 16297-এ ফোন দিয়ে আপনি বলবেন, আরজে কিবরিয়ার জীবনের গল্প পার্ট 3 বইটি আমি পেতে চাই, আমি অ্যাডভান্স বুকিং দিচ্ছি। ওরা আপনার নাম্বার টুকে রাখবে, ঠিকানা টুকে রাখবে, বইটি বাজারে আসা মাত্র সর্বপ্রথম আপনার হাতে পৌঁছে যাবে। আমরা যেখানটায় ছিলাম বাপ্পি, সেখান থেকে আবারও ফিরতে চাই। আপনি যেটা বলছিলেন যে
আমার বাবার আগের একটা পরিবার আছে, এটা আমরা জানি।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আপনার বাবার আরেক আগের একটা পরিবার আছে যেটা আপনি জানতে পারেন, বলুন। তারপর
আমরা যখন এটা জানতে পারি, তখন মা অনেক শঙ্কিত হয়ে পড়ে যে কাজটা করলাম। ইভেন মায়ের কাবিনামাতেও দেয়া আছে যে মা বিবাহিত ছিল, তার স্বামী মারা গেছে, কিন্তু বাবাও অবিবাহিত। কিন্তু যখন জানতে পারি যে তার আগের একটা ফ্যামিলি আছে, তখন অনেকটা এনে ঝগড়াঝাটি হয়, কিন্তু তারপর আবার আপোষে চলে আসে সবকিছু। ইভেন এখন পর্যন্ত তিনি আছেন।
ওকে, আমরা একটা সিগন্যাল পেলাম একজন গেস্ট, যিনি লিসনার গেস্ট, আমাদের এখানে এসছেন আজকে প্রশ্ন করবার জন্য, তিনি সরাসরি প্রশ্ন করতে চান। জি, আপনি আপনার নামটা বলে প্রশ্নটা করুন।
আমি রাশেদ। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনার সেকেন্ড বাবার আগের ফ্যামিলি কি আপনার মাকে যে বিয়ে করেছে এটা কি জানতো? এটা কি ইনফর্ম ছিল?
না, ইভেন এখন পর্যন্ত জানে না।
ফাইন, আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন, আমরা আবারও স্টোরিতে কন্টিনিউ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে বলুন, তারপর একটা মিউচুয়াল হয়ে গেল, সেটা আপনার বাবার সঙ্গেই আপনার মা, এবং সে কি সিদ্ধান্ত নিল যে আগের ফ্যামিলিকে সেও ব্যাপারটা জানাবে না? ওকে, তারপর?
তারপর চলতে লাগলো। ভাইয়া জেল থেকে, ওই খালতো ভাই জেল থেকে বেরিয়ে আসলো। এর মধ্যে আমার আপু ছিল, আমি ওই ভাইয়ার বোনের কথা বলছি।
কোন ভাইয়া এটা?
খালতো ভাই।
খালতো ভাই, ওকে।
তার বোন ছিল, সে দুবাইতে ছিল। ভাইয়াও ইভেন দুবাইতে গিয়েছিল, এক বছর থাকার পর চলে আসে। আর আপু ছিল বেশ 5-6 বছরের মতো, ওইখানে গায়িকা হিসেবে ছিল, গান করত। তো আমার একটা ভাগ্নি আছে, ওকে অনেক মানে আদর স্নেহ করে আমাদের সাথেই থাকতো, কারণ ওর মা ওর বাবার সাথে ডিভোর্স হয়ে যায়। ওর মা ওকে ওর নানুর কাছে রেখে, মানে আমার বড় খালার কাছে রেখে বাইরে চলে যায়, দেশের বাইরে। সো আমাদের সাথেই মিশে বড় হতে থাকে। তো ওর সাথে আমার সম্পর্কটা একদম বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। যাই হোক, এরপর 2009 সালে আমার 5 নম্বর যেই খালা, মানে আমাদের আমার মায়ের 6 বোনের 5 নম্বর যে জন, তিনি তার 5 বছরের একটা মেয়েকে রেখে মারা যান হঠাৎ করে।
ওকে, কোন ক্লাসে পড়েন তখন আপনি? ক্লাস 8-এ।
আমি তখন ক্লাস 8-এ, 2009 সালে। তো ওই ফ্যামিলিতে একটা মেয়ে ছিল।
কোন ফ্যামিলিতে মেয়ে ছিল আমি ঠিক ক্লিয়ার না।
আমার যে পঞ্চম খালাটা মারা গেল তার ফ্যামিলিতে।
হ্যাঁ, এই মেয়েটা কে হয় আত্মীয়ের দিক থেকে?
আমার ওই খালার সৎ মেয়ে ছিল।
সৎ মেয়ে ছিল, ওকে।
আর ওনার সতীন যে ছিল, তিনি ছিল দেশের বাইরে।
ওকে,
তো ওই মেয়েটাকে পেলে পুষে উনি বড় করেন, মানে আমার খালা। তো 5 বছর বয়সে আমার ছোট বোনটাকে রেখে, মানে খালাতো বোনটাকে রেখে আমার খালা মারা যান। এরপর 2008 সালে, আমি একটু আগে যাচ্ছি, আবার 2008 সালে মায়ের ডায়াবেটিস ধরা পড়ে। তো যাচ্ছিল সময়, 2010-এ মায়ের পাইলসের একটা অপারেশন করাতে হয়। প্রথমত মেরুদণ্ডের হাড় ক্ষয়, দ্বিতীয়ত ডায়াবেটিস, তৃতীয়ত পাইলসের একটা অপারেশন করাতে হয়, তিনটা। এরপর 2009 সালে আমি 8 পাস করে 2010 সালে ক্লাস 9-এ ভর্তি হয়েছিলাম। কিন্তু ওইখানে 6 মাস ক্লাস করার পর রেজিস্ট্রেশনের আগে আমার মানে একটা শত্রুতা হয় ক্লাসমেটদের সাথেই, মানে ওরা সিনিয়র ব্যাচ ছিল।
ঘটনাটা কি ছিল?
মানে আমার ফ্রেন্ড ছিল, আর ওইখানে মৌসুমি নামে একটা মেয়ে ছিল, আমার ভালো লাগতো, আমি ওকে প্রপোজ করেছিলাম। এজন্য ও ওর বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে হুমকি দেওয়ায়, ওরা আমার সামনে আসে, এসে আমার সামনে একটা রুমাল ধরে ওটাকে ছুরি দিয়ে কাটে, বলে যে আজকে রুমাল কাটলাম, এর পরবর্তীতে মৌসুমির পেছনে যদি তুই যাস তাহলে তোর গলা কাটবো। দেন আমি এতটাই ভয় পাই, ছোটবেলা থেকেই এতটাই ভয় পাই যে আমি স্কুলটাই ছেড়ে দিই।
ওকে,
2010 সালে আমার গ্যাপ করে যায়, আর 2010 সাল থেকেই জেএসসিটা শুরু হয়। 2011 সালে আমি ভর্তি হই একটা স্কুলে, কিন্তু 4 মাস পর এপ্রিলে যখন রেজিস্ট্রেশনের সময় আসে, তখন তারা আমার কাছে জেএসসি সার্টিফিকেট চায়, যেটা আমার কাছে ছিল না। তখন আমার আরেক বছর গ্যাপ পড়ে যায়।
ক্লাস 7-এ গিয়ে ভর্তি হতে হয়?
না,
ক্লাস 8-এ।
ক্লাস 8-এও ভর্তি হইনি আমি।
কোন ক্লাসে ভর্তি হলো?
তারপর 2012 সালে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার।
মানে ক্লাস কি পুরোপুরি এডুকেশন ড্রপ আউট, পড়াশোনাই হলো না?
না 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 না।
ওকে ফাইন, যা ঘটেছে আপনি সেটাই বলুন। তারপর
বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে 2012 সালে আমি ওখানে গিয়ে ক্লাস 9-এ ভর্তি হই। ওখানে জেএসসি র কোন ব্যাপারটা ছিল না, সরকারি ছিল কমপ্লিটলি, ওখানে জেএসসি লাগতো না, এজন্য আমি ওখানে ভর্তি হতে পেরেছিলাম। সিভিল ড্রাফটিং উইথ ক্যাট, এটা ছিল আমার সাবজেক্ট। তো ওখান থেকে 2014 সালে আমি এসএসসি পাশ করে বের হই। এর মধ্যে আমার মা আমার বাবার সাথে, মানে দ্বিতীয় বাবার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত যেই ডিফিকাল্ট সময়টা গেছে, ওই সময়টার মধ্যে একবারের জন্য আমাকে পড়াশোনা ছেড়ে কাজ করতে বলেনি। আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি এমন একজন মায়ের গর্ভে জন্ম লাভ করতে পেরে। একবারের জন্য আমাকে বলেনি যে তুই পড়াশোনা ছেড়ে দে, তোর কাজ পড়াশোনা করতে হবে না, তোর কাজ করতে হবে, এখন থেকে সংসারের হাল ধরতে হবে, এটা সে কখনোই বলেনি আমাকে। অনেক স্ট্রাগল করেছে। তো আমার বোন, ওই যে খালাতো বোন, যে দেশের বাইরে ছিল, সে দেশের বাইরে থেকে ফিরে আসে। ফিরে আসার পর ওনার আবার বিয়ে হয় এবং মেয়েকে তার কাছে নিয়ে যায়, মানে আমার ভাগ্নিকে তার কাছে নিয়ে যায়। এরপর 2011 সালে আমার মায়ের ইমিডিয়েট বড় বোন যে ছিল সে মারা যায়। সে মারা যায় লাংস ক্যান্সারে, লাংস ক্যান্সার হয়ে সে মারা যায়। তখন আসলে তার চিকিৎসাটা করানো সম্ভব ছিল, কিন্তু আমাদের পক্ষে চিকিৎসার ব্যয়টা বহন করা সম্ভব ছিল না। কিন্তু এলাকার সমস্ত মানুষরা এগিয়ে এসেছিল যে আমরা টাকা তুলে দিই, কিন্তু আমার খালার একটাই কথা ছিল, কারো কাছে হাত পাত বানা, কারো কাছে হাত পাত বানা, আমি মরে গেলে মরে যাব কিন্তু কারো কাছে হাত পাত বানা আমার জন্য। দেন ওই খালার সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমার ওনার সাথে প্রায় 6 বছর কথা বন্ধ ছিল।
ওকে।
কিন্তু যখন তার ক্যান্সার ধরা পড়ে তখন আমি তার কাছে গিয়ে মাফ চাই এবং যতটা পেরেছি একজন ছেলে হয়ে খালার প্রতি যতটুকু সেবা করা যায় তার চেয়ে অনেকটা বেশি করার চেষ্টা করেছি। এবং মৃত্যুকালে তিনি আমাকে দোয়াও করে গেছেন। যাই হোক, 2011 উনি মারা গেলেন। 2011 আমার ওই খালাতো বোনের একটা ছেলে হলো, আমার ওই খালা মারা যাওয়ার পর, আমার মায়ের ইমিডিয়েট বড় বোন মারা যাওয়ার পর ওনার একটা ছেলে হয়। 2 বছর কি 3 বছর গ্যাপে ওনার আরেকটা ছেলে হয়। তো এভাবে চলতে থাকে সবকিছু নর্মালি। আর আমার একটা শখ থাকে ছোটবেলা থেকেই, সিনেমা দেখতে দেখতে আমার সিনেমার প্রতি একটা ঝোঁক আসে যে আমি সিনেমায় ঢুকবো। কিন্তু সিনেমায় ঢুকতে গেলে আমি FDC গেট পর্যন্ত গিয়েছি, কিন্তু FDC গেট পর্যন্ত যাওয়ার পর না আমাকে কেউ FDC ভেতর পর্যন্ত ঢুকতে দিচ্ছিল না, কারণ ওখানে ঢুকতে গেলে নাকি পাস লাগে, কার্ড, যেটা আমার কাছে ছিল না। তারপর আমি চিন্তা করলাম যে দেশের অনেক মানুষ টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখে, এর সংখ্যা তো অনেক কম, মানে মোট জনসংখ্যার প্রায় 25 ভাগেরও কম। কিন্তু বাংলাদেশের যে 17টা স্যাটেলাইট চ্যানেল আছে,
দুঃখিত আপনাকে থামানোর জন্য, আমি রানা বাসাবো মাদার টেক থেকে, আমি আসলে বলতে চাচ্ছি যে আপনার গল্পটা কেমন যেন আমার কাছে ধারাবাহিক মনে হচ্ছে না। আপনি কখনো আসলে সামনে যাচ্ছেন, কখনো পিছনে চলে যাচ্ছেন, ফলে গল্পতে অনেক আমার কাছে মনে হচ্ছে তালগোল পাকিয়ে যাচ্ছে। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে যে একটু আপনি ধারাবাহিকভাবে সাজিয়ে গুছিয়ে গল্পটি বলুন, আমি এটাই আসলে বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ।
ওকে, যেটা আমি একমত পোষণ করছিলাম আমার সঙ্গে, আপনি আপনার গল্পে থাকুন প্লিজ। ওকে
ওকে। তখন আমি চিন্তা করি যে আমি নাটক লিখব।
কত বছর বয়সে এবং কোন সময়টাতে আপনি এই চিন্তাটা করলেন?
যখন আমি ক্লাস 7 ছিলাম।
আপনি অলরেডি ক্লাস জার্মান স্কুলের গল্প বলেছেন, অলরেডি আপনি ক্লাস 10 গল্প বলেছেন, আপনি সেখান থেকে আবার ক্লাস 7 ফিরে গেছেন।
জি।
আপনি বারবার এভাবে রিওয়াইন্ড করে যদি পিছনে ফিরে যান, আমাদের লিসনার যারা আছে,
আমার একটা শখ ছিল
তাদের বোঝার। আচ্ছা, ক্লাস 7 থেকে শখ ছিল,
শখ ছিল, তখন থেকে আমি লিখতে থাকি এবং অগণিত ডিরেক্টরদের পিছনে আমার সময় ব্যয় করতে থাকি, কিন্তু আমি কারোর সাড়া পাইনি এবং কোনো সুযোগ পাইনি আমি। অ্যান্ড ট্যালেন্ট ইজ নাথিং উইদাউট অপরচুনিটি। সো যেহেতু অপরচুনিটি পাইনি, সেহেতু এখন পর্যন্ত আমার কোনো নাটকই, বস্তা বোঝাই নাটক আমার বাসায় আমার লেখা পড়ে আছে, কিন্তু আমি এখন পর্যন্ত কারো কাছে সেটা হস্তান্তর করতে পারিনি। যাই হোক, এরপর 2014 সালে SSC পাশ করে বের হলাম। 2015 সালে আমি ভর্তি হই গভর্নমেন্ট বাংলা কলেজে।
ওকে।
গভর্নমেন্ট বাংলা কলেজে ভর্তি হই। সেখানে ভর্তি হয়ে আমি ক্লাস করছিলাম না, একদিন ক্লাস করেছি। আমার 2 বছরের যে ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার, এই ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারে 2 বছরে 20 মিনিটের জন্য একটা ক্লাস করেছিলাম।
কেন?
সেটা হচ্ছে কৃষি শিক্ষা।
মানে কেন একটা ক্লাস?
মানে আমার ওইখানে একটা স্যারের ওই 20 মিনিটেই একটা স্যারের বক্তব্য যেটা ছিল, আমার কাছে এটা মানে ভাল লাগেনি, এজন্য মনে হয়েছে যে আমি এখানে ক্লাস করব না, আমার শুধুমাত্র পরীক্ষা দিব, পড়াশোনা আমি বাসাই করব। ক্লাস এখানে আমার করার দরকার নেই, যেটা আমার লাইফের একটা মস্ত বড় ভুল ছিল। এরপর মায়ের হার্টের প্রবলেম দেখা দেয়, সাথে সাথে সে অসুস্থ হতে শুরু করে। আর আমার যে নতুন বাবা, উনিও আমাদের থেকে কেন জানি দূরে সরে যেতে থাকেন ধীরে ধীরে। তো আমার বোন, আমার ওই খালাতো বোন যেই আবাসিক এলাকাটাতে থাকে, ওখানে আমার একটা ফ্রেন্ড হয়, নামটা আমি নিতে চাচ্ছি না, ওখানে আমি প্রতিদিন যেতাম এবং ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলতে খেলতে একদিন একটা ছোট ভাই, ওখানে সবাই মানে উচ্চবিত্ত পরিবারের সদস্য প্রত্যেকেই, তো একটা ছোট ভাই আমাকে একদিন এসে বলছে যে, ও ক্লাস তখন ফাইভে পড়ে, আমাকে এসে বলছে ভাইয়া ভাইয়া আমি আপনার একদিন আপনার বাসায় যাব। আমি বললাম তুমি আমার বাসায় যাবা কেন যাবা? বলতেছে যে ভাইয়া আপনার বাসা চিনে আসবো, আর আপনাকে যদি কখনো আপনার ফোন বন্ধ থাকে তাহলে আপনি ক্রিকেট খেলায় আসতে পারবেন না, আপনার আপনাকে খুঁজে পাওয়া যাবে না, আপনাকে ডেকে নিয়ে আসবো বাসা থেকে। তো আমি বলি যে আজকে না, তুমি পরবর্তী কোনো দিন আইসো আমি তোমাকে নিয়ে যাব। তো আমি ওকে বাসায় নিয়ে যাই, পরের দিন বাসায় নিয়ে যাই, ওর কাঁধে ওর স্কুল ব্যাগটা ছিল। আমি দেখি ও স্কুল ব্যাগ থেকে একটা বোতল বের করেছে, যে বোতলটায় ছিল হচ্ছে আপনার বোতল। তো আমি নর্মালি হিসাবে ভেবে নিয়েছি, তো আমি বললাম যে তুমি কষ্ট করে নিয়ে আসছো কেন, বসো। ও বলতেছে ভাইয়া এটা না। আমি বললাম না এটা তাহলে কি?
কোন ছেলে এটা?
এটা ওই যে ক্লাস ফাইভে পড়ে। ও বলছে এই বোতলের মধ্যে উইস্কি আছে। আমি বললাম যে তুমি উইস্কি নিয়ে আমার বাসায় আসছো, তোমার সাহস কত বড়। পরে বলতেছে ভাইয়া নর্মাল হন, টেনশন নিয়েন না, আমার ভাইয়া নিয়ে আসছে বাইরে থেকে, তো ওইখান থেকে আমি চুরি করে নিয়ে আসছি, নর্মালি এটা খাওয়া যায়, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আর তার আগে আমি যখন ছোট ছিলাম তখন আমি একটু দেখতে নাদুস মুদুস ছিলাম, তো তো নানু আমাকে পান খাওয়াতো, নিজে পান খেত আর আমাকেও পান খাওয়াতো, ঠোঁটলান হতো, দেখতে ভাল লাগতো। তো তখন থেকে আমার পানের অভ্যাসটা চলে আসে।
আপনি এখনো প্রচুর পান খান?
জি। তো পানের অভ্যাসটা চলে আসে, আর এখনকার কথা যখন বলছি তখন আমি স্মোক করছি, স্মোকিং করি। তারপর চিন্তা করলাম যে, পরেও বললো যে ভাইয়া এটা তো আমি আর আপনি ছাড়া আর কেউ জানবে না, তো আপনিও খান আমিও খাই, দুজন মিলে একসাথে খেয়ে তারপর আমি চলে যাব, আপনি থাকবেন। দেন আমি আমার পয়েন্ট আসতে চাচ্ছি, ও আমি দুটা গ্লাস নিয়ে আসি, ও দুই গ্লাসের মধ্যে ঢালে, নিজেই নিজেই ঢেলে আমাকে দেয়, ও নিজে নেয় খায়। অ্যান্ড খাওয়ার পর আমি মানে মাথায়, ওটা ছিল আমার ফার্স্ট ড্রিঙ্ক।
ওকে, আমরা থার্ড কোশ্চেনের জন্য বাটন টিপেছেন, যিনি আমরা তাকে ফ্লোর দিব। জি, আপনার নামটা বলে বলুন, আপনার প্রশ্নটা কি?
জি, আমি রাজীব মিরপুর থেকে এসেছি। আসলে আমরা এতক্ষণ যে স্টোরিটা শুনছি এখানে ইন্টারেস্টিং তেমন কিছুই পাচ্ছি না, বেশ বোরিং লাগছে। আমরা কি স্টোরিটা কন্টিনিউ করব নাকি স্টপ করা উচিত?
ওকে, কোশ্চেন করার কথা ছিল হচ্ছে আপনার, আমাদের যিনি গেস্ট তাকে, কিন্তু কোশ্চেন আসলে আপনি মেন্টরকে করেছেন, এই অনুষ্ঠানের মেন্টর যিনি আমি তাকে করেছেন। ইয়েস, ডেফিনেটলি ইটস আ বোরিং, শোনার দিক থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে। কিন্তু সি, এখানে যারা আসেন প্রত্যেকেরই নিজস্ব স্টাইল আছে, আমরা সেই স্টাইলের প্রতি রেসপেক্ট রাখতে চাই, কিন্তু একই সাথে আমাদের মাথায়ও রাখতে হবে রাজ্যকে যারা এই অনুষ্ঠানটা শোনেন তাদের শোনার ধৈর্যচ্যুতি হলে তারা নিশ্চয়ই সেই সুযোগটা দিবেন না। আমি ওনার সাথে এগ্রি করছি, আপনি আসলে এখন পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক সময় ব্যয় করে ফেলেছি আমরা, এবং আপনি আপনার আসল পয়েন্টটাতে যেতে পারছেন না। আমি ঠিক জানি না আপনি কেন যাচ্ছেন না, কজ আপনাকে ব্রেন স্টর্মিং করা হয়েছে স্টোরিতে আনার আগে? আপনি যদি এইভাবে ফ্লোলেস করেন, হোয়াট নো,
আমার মানে ব্রেন ওয়াশ করা হয়নি।
ব্রেন স্টর্মিং ইজ নট ওয়াশ, আপনাকে বলা হয়েছে কিভাবে গল্পটা বলতে হবে।
না না না,
আই ডু দ্যাট, আমি এটা করেছি। আপনি আর একদিন এসেছিলেন অফিসে, আপনাকে আমি বলেছি গল্পটা কিভাবে বলতে হবে, সো আপনি আমার কথাটাই বুঝতে পারছেন না। সো দিস ইজ দ্য থিং, আমি আপনাকে সতর্ক করছি, আর আপনি যদি ফাইভ মিনিটসের মধ্যে যদি রিদমে না আসতে পারেন, আপনার বলার মূল জায়গাগুলোতে যদি না আসতে পারেন, তাহলে আমরা একটা SMS পোল নিয়ে সেখানে যদি আপনি বলার ক্ষমতা হারান
50% এর উপরে যদি নো ভোট দেয় তাহলে আপনাকে আমরা বিদায় জানাবো। সো আমি আপনাকে লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি, প্লিজ বি কেয়ারফুল।
ওকে
প্লিজ বি কেয়ারফুল বলুন।
ওকে খাওয়ার পর ওটা আমার ছিল ফার্স্ট ড্রিঙ্ক,
ওকে
ড্রিঙ্ক করা, তো তখন আমার মাথায় একটা মানে কেমন চক্কর দেয়, মানে হুইস্কি ছিল তো আমি, তারপর মানে বিছানায় শুয়ে পড়ি, তো দেখতেছি ও আমার পাশ দিয়ে শুয়ে পড়েছে, হঠাৎ করে ও নিজে থেকে এসেই আমাকে একটা কিস করে।
এই ছেলেটি,
ছেলেটি
যে আপনার চেয়ে বয়সে কত ছোট ছিল?
অনেকটা ছোট, ও ক্লাস ফাইভে পড়তো, কিন্তু বয়স হবে 11-12-13 এরকম।
প্রতিবেশী ছিল আপনাদের?
আমার বোন যেই সোসাইটিতে থাকে সেই সোসাইটিতে ওরা থাকতো।
ফাইন, প্রিয় শ্রোতা, আমরা যেটা বলছিলাম, ইফ দ্য স্টোরি ইজ বোরিং, ইফ দ্য স্টোরি ইজ নট লেসনেবল, আমরা যদি স্তুতিযোগ্য না মনে করি এবং আমরা যদি মনে করি যে ওর বলার জায়গাটা আপনাদেরকে ধরে রাখতে পারছে না, যেটা একটু আগে একজন আমাকে কমপ্লেন করেছে যে নতুন সেগমেন্ট আমরা এখানে চালু করেছি যে বিএসবিতে তিনজন লিসনারকে আমরা প্রতি পর্বে সুযোগ দেব, তারা র্যান্ডমলি সিলেক্ট হবে আমার পেজটি থেকে, যে তিনজন আজকে এখানে আছেন তার মধ্যে দুজন অলরেডি প্রশ্ন করে ফেলেছেন, তিন নম্বর কমপ্লেন করেছে ওর এগেনস্টে যে ও যেভাবে বলছে সেটা আসলে ইন্টারেস্টিং না এবং সেটা থেকে কোনো লেসন আমরা পাবো না। তো সেই জায়গাটি থেকে আমি একটা অপরচুনিটি, একটা ওয়ার্নিং ওকে দিয়েছিলাম, একটা অপরচুনিটি আমি ক্রিয়েট করতে চাই। আপনারা যা গল্প আমরা যে জায়গাটায় এসে থেমেছে সেটা মনে হচ্ছে ইস ওয়ান কাইন্ড অফ অপরাধের দিকে আমরা যাচ্ছি। আপনি যদি মনে করেন যে ও যেটা বলছে বা যা বলছে সেটার জন্য অপরচুনিটি ক্রিয়েট করা উচিত, ওকে সুযোগ দেওয়া উচিত রেস্ট অব দ্য প্রোগ্রামে, বিশেষ করে 12টার পরে, তাহলে আপনাকে ভোট করতে হবে। এবং আপনি যদি মনে করেন যে না, ওকে আসলে সুযোগ দেওয়া যায় না, তাহলেও ভোট করতে হবে। ভোটের পার্সেন্টেজ যদি যেদিকে বেশি হবে আমরা সেদিকেই মতামত দেব। যদি মনে করেন যে ওকে গল্প বলার সুযোগ দেওয়া উচিত তাহলে আপনারা লিখবেন ইয়েস, যদি মনে করেন যে না, ওকে বলার সুযোগ দেওয়া উচিত না বিকজ ইটস রিয়েলি বোরিং, তাহলে লিখবেন নো। এস এম এস করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো। আমি আবারও বলছি, ভোট করতে হবে সেলফোনের মাধ্যমে, নট ফেসবুকে, ফেসবুকেও না, ওয়েবসাইটেও না, সেলফোনের মাধ্যমে আমাদেরকে টেক্সট পাঠাতে হবে। প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস যদি আপনি মনে করেন ওকে কন্টিনিউ করার সুযোগ দেওয়া উচিত, অথবা নো যদি আপনি মনে করেন ওকে সুযোগ দেওয়া উচিত না। এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে, আমি আবারও বলছি 2221 এই নম্বরে ঝটপট পাঠিয়ে দিতে হবে। এই পাঁচ মিনিটের মধ্যে আমরা কাউন্ট করব রেজাল্ট আসলে কি, এবং যদি নো পার্সেন্টেজ বেশি হয় তাহলে বাপ্পিকে এখান থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। ঝটপট ভোট করুন। আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব এই পর্যায়ে, যেহেতু বিরতির ঘন্টা শুনতে পেলাম আমরা এই মুহূর্তে। মাত্র পাঁচ মিনিট পর ঠিক রাত 12টায় আমি আর জি কিবরিয়া আবারও ফিরে আসব। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আর জে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, সবার জন্য গুড নিউজ, বইমেলা খুব শীঘ্রই সামনেই বইমেলা, এবং এবারের বইমেলায় জীবনের গল্পের পার্ট 3 বইটি চলে আসবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, কারণ অসংখ্য অসংখ্য শ্রোতাদের রিকোয়েস্টে এই বইটির সিকুয়েল যাতে মেনটেন করা হয়, কিন্তু বিশেষ কয়েকটি ব্যাপার এই পার্ট 3-তে আছে, সেটা আসলে আমরা এখনই রিভিল করছি না। একটা সুযোগ আমরা দিব যারা অ্যাডভান্স বুকিং দিচ্ছেন তাদের জন্য, কারণ বইটি আসলে খুবই লিমিটেড কিছু বই বাজারে ছাড়া হয় এবং খুবই অল্প দামে, এবং এই বই থেকে প্রাপ্ত যে অর্থ হয় সেটা আসলে চ্যারিটি একটা কোনো ফান্ডে চলে যায়, এবং এবারও তাই হবে। তো 150 টাকা নামমাত্রের মূল্যের যে বইটি জীবনের গল্প পার্ট 3 আমার, এবং এই বইটি হচ্ছে হ্যালোইন 920 অনুষ্ঠানের উপরে, আপনারা সেখানে জানেন জীবনের গল্প প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়। এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান অ্যাডভান্স 150 টাকা মূল্যে ঘরে বসে, তাহলে আপনি অ্যাডভান্স বুকিং দিতে পারেন rokomani.com-এ। নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297। এই 16297-এ ফোন দিয়ে আপনি বলবেন আর জি কিবরিয়ার জীবনের গল্প পার্ট 3 বইটি আমি পেতে চাই, আমি অ্যাডভান্স বুকিং দিচ্ছি। ওরা আপনার নাম্বার টুকে রাখবে, ঠিকানা টুকে রাখবে, বইটি বাজারে আসা মাত্র সর্বপ্রথম আপনার হাতে পৌঁছে যাবে। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই।
রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
পাঁচ মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2 তে জেবিএসবি। আজকে এখানে কনফেস করছে বাপ্পি। বাপ্পি এস এম এস পোলের মুখোমুখি হয়েছে, সুযোগ পাবে কি পাবে না সেটা নির্ভর করছে এস এম এস পোলের রেজাল্টে। চলুন দেখেন এই কম্পিউটার কি বলছে, বাপ্পির ভবিষ্যৎ আসলে কি। ওকে, বুঝতে পারছেন কম্পিউটার বলছে 53% হচ্ছে ইয়েস এবং 40% হচ্ছে নো। তার মানে ও অল্পের জন্য বেঁচে গেছে এবং আমরা ওকে সুযোগ দিচ্ছি, যেটা আমরা একটু আগে বলেছিলাম, যদি ইফ 51% ইজ নো দেন হি উইল লুজ হিজ চান্স। বাট দিস ইজ নট দ্য এন্ড অ্যাকচুয়ালি, বিকজ কেউ যদি আবার কনফিউশন করে, বিশেষ করে যে তিনজন এখানে আছে, তারা যদি বাটন টিপে আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেইন করে যে না ইটস রিয়েলি বোরিং, অথবা আপনাকে ফ্লোর দেওয়া উচিত না, আপনি আমাদের ইন্টারেস্ট ধরে রাখতে পারছেন না, বলার জায়গাতে কোনো সমস্যা হচ্ছে যেটা লিসনার এন্ড থেকে আসলে ওই রকম অ্যাট্রাকটিভ কোনো কিছু না, তাহলে আবারও আপনাকে এস এম এস কলের মুখোমুখি করা হবে। সো আমরা যে নতুন সেগমেন্টটা যোগ করেছি সেটা আমাদের যারা স্টোরি টেলার বা যারা এখানে কনফেস করতে আসবেন তাদের জায়গাটা কঠিন করেছে, কিন্তু আমার মনে হয় যারা অডিয়েন্স যারা শুনছেন এই অনুষ্ঠানটি তাদের শোনার জন্য এই অনুষ্ঠানটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আমি আশা করছি। বাই দ্য ওয়ে, আমি আবারও আপনাকে ফ্লোর দিতে চাই, আপনি দেখলেন যে ক্লাস ফাইভে পড়া এই বাচ্চাটি ড্রিঙ্ক করার পরে ওদের বাসাতে আপনার সঙ্গে,
ওদের বাসাতে না আমার বাসাতে,
আপনার বাসাতেই একটা একটা অনৈতিক অ্যাটিটিউড আপনার সঙ্গে করছিল, যেটা আপনি বলতে চাচ্ছিলেন, বলুন। তারপর
ও আমাকে যখন এসে কিসটা করে তখন আমার মনে পড়ে যায় সেই ঘটনাটা, when I was raped। আমি ওকে সরিয়ে দিতে চাই কিন্তু শরীর এতটা দুর্বল ছিল আমি পারিনি। ও বলছে ভাইয়া মাইন্ড করবেন না, এটাকে নর্মালি নিন, এটা হচ্ছে আপনার আমার মধ্যে পার্সোনালি থাকবে, প্রাইভেটলি থাকবে, আর কেউ জানবে না, আমি আর আমার ভাইয়ার মধ্যে এটা প্রতিনিয়তই হয়। আপনি আমাকে,
আমার এবং আমার ভাইয়ার মধ্যে, মানে আপন ভাইয়ের মধ্যে,
ওর আপন ভাইয়ের মধ্যে,
what kind of মানে পারভার্টনেস ইজ ইট, আই ডোন্ট নো। ওকে ডক্টর তাজুল ইসলাম, প্লিজ স্ট্যান্ড বাই অন দিস ইস্যু। যে জিনিসটা আমরা আসলে জানতে পাচ্ছি এটা ইজ রিয়েলি রিয়েলি মানে ইরিটেটিং, বাট আই রিয়েলি ওয়ান্ট ইউর নোট অন দিস ইস্যু। ওকে বলুন, তারপর
তারপর ও আমাকে বলছে যে ভাইয়া আমরা কেউ কাউকে করব না, আমরা জাস্ট আমাদের দুজনের বডি দুজনের বডির সাথে করব, মানে দুজনের শরীর দুজনের শরীর সাথে ফোন করব, তো আমরা সেটা করি।
এটা কি আপনি আপনার সম্মতিতেই এই কাজটা
করেন? তারপর আমি আমার সম্মতিতে যাই, যেহেতু সে বলেছে যে করা হবে না। তারপর এটা কমপ্লিট সেক্স কিনা আমি জানি না, এবং একটা ভালো লাগা কাজ করতে শুরু করে এরপর।
একটা ভালো লাগা কাজ করতে শুরু করে, দুটো প্রশ্ন আমার জায়গা থেকে। প্রথমত হচ্ছে যে আপনি প্রাপ্ত বয়স্ক ছিলেন না সেই সময়টাতে, কিন্তু আপনি এই জিনিসটা বুঝতেন, এবং ওই জায়গাটি থেকে আপনি কি আপনার মানে যেটাকে বলে হোমোসেক্সুয়ালিটি, আপনি কি আপনার সমগোত্রীয় কারোর প্রতি ফিলটা করতেন নাকি অপোজিট জেন্ডারের প্রতি ফিলটা আসতো?
ফিল অপোজিট জেন্ডারের প্রতি আসতো।
ফাইন, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ এই বিষয়গুলো অনেক জটিল, আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু সমকামিতা আমাদের সমাজ এক ধরনের অপরাধ, এবং এটার যে ধর্মীয় ব্যাখ্যা সেই জায়গাতেও এটা একটি ভয়াবহ ধরনের অপরাধ।
ইভেন ওই সময়টাতে আমার গার্লফ্রেন্ডও ছিল।
ওই সময়টাতে আপনার গার্লফ্রেন্ডও ছিল?
জি।
আমি যে প্রসঙ্গটা বলছিলাম সেখান থেকে আপনাকে এখানেই আমি ব্যাক করাবো, সেটা হচ্ছে যে অনেক সময় সিচুয়েশনালি একজন মানুষ সমকামী হয়ে যেতে পারে, যদিও সমকামী যারা তারা এই বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেন, সেটা নিয়ে আমরা না হয় আমাদের যিনি ডক্টর তাজুল ইসলাম যিনি আছেন সাইকিয়াট্রিস্ট, তিনি তার জায়গাটি থেকে বলবেন, কিন্তু ওর অপরাধের জায়গাটা একটু ভিন্ন রকমের আপনারা নিশ্চয়ই জানেন, এবং সেটা সিচুয়েশনালি হয়ে যেতে পারে, এই রকম অ্যাটিটিউডের কারণে হতে পারে, যদি তাকে সঠিকভাবে মোটিভেট না করা হয়, সঠিকভাবে তাকে সঠিক পথে চলতে বাধ্য না করা হয়। যাই হোক, আমি আপনার কাছে আবারও ফিরছি, আপনার ইতিমধ্যে গার্লফ্রেন্ডও হয়ে গিয়েছে নাকি শুধু
গার্লফ্রেন্ড?
গার্লফ্রেন্ডই হয়েছে, কিন্তু ফোনে। মানে আমার সাথে ওর প্রেমের সম্পর্ক চলছিল 2 মাস ধরে, কিন্তু
পরিচয় হলো কিভাবে?
আমার ওই যে কাজিনটা ছিল, আমি বলেছি যে 5 বছরের মেয়ে রেখে যে খালাটা মারা গেছে, তার যে সৎ মেয়েকে বড় করেছে ওর বান্ধবী ছিল, তো ওর থেকে আমি নাম্বারটা নিয়েছিলাম এবং আমার নাম চেঞ্জ করে আমি কথা বলি আর তারপর একটা সম্পর্ক ওর সাথে আমার হয় মোবাইলের মাধ্যমে। ওর সাথে আমার কখনোই দেখা হয়নি সামনাসামনি। এরপর ও লক্ষ্মীপুর চলে যায়, তারপর ইট ওয়াজ ব্রেকআপ।
এটা আপনার জীবনের ফার্স্ট লাভ?
হ্যাঁ।
ঠিক আছে, বলুন তারপর।
তারপর আমি ওইখানে আমার মানে আমার বোনের সোসাইটিতে, বোন যেখানে থাকে ওখানে যেই ক্রিকেট খেলতাম যাদের সাথে, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে আমি একদিন মিরপুর একে যাই। মিরপুর একে যাওয়ার পর আমি ওই যে ড্রিঙ্ক করেছিলাম, এরপর আমি ওকে বলি যে দোস্ত ড্রিঙ্ক করার মতো আর কিছু কি আছে, মানে সস্তা দামে কিছু পাওয়া যায়। ও আমাকে অনেক কিছু কথাই বলেছে, ফেন্সি ডিল আছে, তারপর হচ্ছে ইয়াবা আছে, এই সমস্ত কথা বলেছে, গাঁজার কথা বলেছে। আমি বলছি না এগুলো না, এগুলো বাদে অন্য কিছু দিয়ে কি কোনো মানে কম দামে, যেহেতু আমার অ্যাবিলিটি নেই এই সমস্ত ব্যয় করার, সেহেতু কম দামে কোনো কিছু কি আছে কিনা। তখন ও আমাকে সাজেস্ট করে কথা একটা কফ সিরাপ।
প্রিয় শ্রোতা, আমরা প্রয়োজনের কারণেই এই ওষুধগুলো বা যেগুলো নিয়ে ওরা আলটিমেটলি ড্রাগ হিসেবে ট্রিট করছে সেগুলো আমরা আমাদের অনুষ্ঠানের স্বার্থেই এখানে পাবলিশ করি না, সে অর্থে আপনারা এই সাউন্ডগুলো শুনতে পান। আশা করছি আপনারা বিষয়টি বুঝবেন। বলুন।
ওকে, দেন আমরা রিকশায় করে আসতে আসতে ওই কফ সিরাপটা ও অর্ধেক, আমি অর্ধেক খাই।
অন্য এক ফ্রেন্ড। আপনি কারোরই নাম এখানে মেনশন করছেন না আপনার সামাজিকতার কথা ভেবে? ফাইন, ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি, নো প্রবলেম, প্লিজ কন্টিনিউ।
ওকে, দেন ও অর্ধেক খায়, আমি অর্ধেক খাই, দেন দুজন আমি 15 মিনিট পরে ফিল করি যে হ্যাঁ ভালো লাগছে, জিনিসটা আমার ভালো লাগছে, আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে, কানে হেডফোন লাগিয়ে গান শুনছি, আমার কাছে মনে হচ্ছে আমি একটা অন্য ভুবনে আছি, অন্য একটা জগতে আছি, আমার কাছে রঙিন লাগতে লাগলো সবকিছু। এর মধ্যে সিগারেট কিনে সিগারেট জ্বালিয়েছে, আমাকে দিয়েছে, ওই সময়টাতে স্মোক করতেও ভালো লাগছিল, তো আমি এই কফ সিরাপে আসক্ত হয়ে পড়ি। তার সাথে ঘুমের ট্যাবলেট প্রতিদিন 4টা করে এবং একটা এক বোতল, মানে খেতে শুরু করি, এটাতে আমি আসক্ত হই। আর এরপর ওই ফ্রেন্ডের মাধ্যমেই আমি প্রথমবারের মতো গাঁজা খাই, কিন্তু ওই দিন আমার কোনো ইফেক্ট হয় না বলে ওরা আমাকে পরের দিন আবার ডাকে, আবার ডেকে এনে আবার খাওয়ায়, কিন্তু ওই দিন আমার এমন ইফেক্ট হয় আমি বাসায় গিয়ে কোনো রকমে বাসা পর্যন্ত পৌঁছাই, জাস্ট শুয়ে পড়ি, এরপর আর কিছু বলতে পারবো না। পরের দিন সন্ধ্যার পর আমার মানে ঘুম ভাঙে।
ওকে,
এরপর আমি 2-3 বার হয়তো বোধহয় গাঁজা সেবন করেছি, 2-3 বার, এর বেশি হবে না। যাই হোক, তো কফ সিরাপ আর ওই যে ঘুমের ট্যাবলেট এটা নিতাম, আর ওই যে ভালো লাগাটা কাজ করেছিল যেহেতু আমরা একে অন্যকে করিনি, সেক্ষেত্রে আমি ওখানকার ওই সোসাইটিরই পাশে একটা বিল্ডিং আছে সোসাইটির বাইরে, ওরা ওই বিল্ডিং থেকে এসে আমাদের সাথে খেলতো, ক্লাস 8-এ পড়ে একটা ছেলে, ওকে আমার বাসায় ডেকে আনি এন্ড ওকে পর্ন দেখাই এবং ওর সাথে আমার সেক্স হয়।
এই ছেলেটি কি আগে থেকে বিষয়টিতে অভ্যস্ত ছিল নাকি আপনি তাকে জোর করে?
অভ্যস্ত ছিল।
আপনি জানলেন কিভাবে অভ্যস্ত ছিল?
আমি ওকে যখন পর্ন দেখাই তখন ও নিজেই আমাকে অফার করে, কিন্তু আমি ওকে শর্ত দেই যে ইউ কান্ট মি এন্ড আই কান্ট ইউ।
প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে নোট করতে চাই, আজকের এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্বাভাবিক জীবনে কিছু কিছু ডাইভার্জেন্ট অ্যাটিটিউড এবং বিপদগামিতা যেটাই বলি না কেন, যেটা আমাদের পুরো ব্যক্তি জীবনকে শেষ করে দিতে পারে। যৌন সম্পর্ক বিষয়টি নিয়ে আমাদের সরকার খুব বেশি সচেতন এবং যে কারণেই তারা এডুকেশন সিস্টেমে প্রকৃত সঠিক এবং সামাজিকতা রক্ষা করে কিভাবে সঠিক যৌন শিক্ষা ছেলেমেয়েদেরকে দেয়া যায় সেটার জন্য তারা এডুকেশন সিস্টেমে একটা চ্যাপ্টার বা বই বা যেখানে যেটাই বলি না কেন সেটার একটা চেষ্টা করে যাচ্ছে। এবং একই সাথে খুব রিসেন্টলি আমাদের যিনি মন্ত্রী আছেন তারা না হালিম, তাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাব যে এই পর্ন সাইটগুলো বন্ধ করে দেবার জন্য তিনি একটা শক্তিশালী স্টেপ নিয়েছেন। কতটুকু সফল হয়েছেন সেটা নিশ্চয়ই বলার মানে সেটা বিতর্কের অপেক্ষা রাখে না, কারণ আসলে আজকালকের এই মানে ওপেন ওয়ার্ল্ডে কোনো কিছুই ব্লক করা সম্ভব না। তারপরেও উনি যে চেষ্টাটা নিয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন সেটা অবশ্যই ইতিবাচক, কারণ আপনারা আজকে ওর মুখ থেকে যেগুলো শুনতে পাচ্ছেন সেটা একটা স্যাম্পল মাত্র।
পর্ন কিভাবে ছেলেমেয়েদেরকে অ্যাডিক্ট করে ফেলছে এবং এটা দেখে তারা কিভাবে বিপদগামী সম্পর্কের দিকে জড়াচ্ছে একটার পর একটা, ওর সেই ক্লাস সেভেন থেকে শুরু করে গল্পের এখন পর্যন্ত, এটার একটা বেস্ট এক্সাম্পল কিন্তু আমাদের সামনেই আজকে এখানে আছে। যাই হোক, আমার মনে হয় যিনি এই বিষয়ের উপরে এক্সপার্ট, যার তত্ত্বীয় এবং ব্যবহারিক জ্ঞান আছে, তিনি আমাদের ডক্টর তাজুল ইসলাম। তিনি এই বিষয়টার উপরে তার যে ব্যাখ্যা শেষের দিকে গিয়ে তিনি শুনছেন বাপ্পিকে, তিনি বলবেন, আমি শুধু তাকে নোট করতে বলব। এই যে জিনিসগুলো আপনি ওর সাথে দেখে এই জিনিসটা করতেন আপনারা দুজন মিলে, আপনারা দেখার সময় এটা কি দেখতেন, মানে এই ছেলে ছেলে বা সমগোত্র?
না না।
ওকে ফাইন, আই গট ইউর অ্যান্সার, বলুন তারপর।
ওর সাথে হয় বাট সম্পূর্ণটা না। আমি যেটা বলেছি আগেই, আমার মানে প্রথমে যেভাবে হয়েছিল সেভাবেই। সো আমার ক্ষেত্রে আমার মানে আমার মস্তিষ্কে ছিল যে এটা কমপ্লিট সেক্স না। তো এরপর আমি আরেকজনকে ওই সোসাইটিরই আরেকজন ক্লাস এইটেই পড়ে, ওকেও নিয়ে আসি, পর্ন দেখাই, অ্যান্ড দেন আমি বলি যে
একই কাজ করার জন্য বলেন এবং এটা আপনি র্যান্ডমলি তখন করতে থাকেন।
এখন আমি ওর সাথে, তখন ও রাজি হয় টাকার বিনিময় করার জন্য।
ছেলেটা আপনার কাছ থেকে টাকা চায়?
টাকা চায়। এবং করার পর পরদিন সকালবেলা ভোরে, খুব ভোরে, ও আমার বাসায় এসে কলিং বেল দেয় এবং বলে আমার টাকা কোথায়।
কত টাকা রাজি হন আপনি?
ও 100 টাকা চেয়েছিল, অনলি 100 টাকা। আমি বলেছি আমি তো বিকেল তোমাদের মাঠেই আসছি, তখন তোমাকে আমি পে করবো। যাই হোক, গেল। এরপর আমার মানে আরেকটা ছেলেকে, যে হচ্ছে আমার লাস্ট, ওই ছেলেকে আমি যখন বাসায় নিয়ে এসে ওই সোসাইটিরই, তখন ওই ছেলে ফর্ম দেখার সময় ও আমাকে জাস্ট একটা কথা বলে যে ভাইয়া আপনি এই যে কাজটা করতেছেন এটা ঠিক না।
মানে ওর সঙ্গেও আপনি একই ধরনের কাজ করতে যাচ্ছিলেন?
কাজ করতে যাচ্ছিলাম
এই সময়টাতে।
হ্যাঁ, ওকে। কিন্তু ও আমাকে বাধা দেয় এবং বলে যে আপনি যেটা করছেন এটা ঠিক না, আপনি এটা করতে পারবেন না, কারণ আমাদের ইসলাম অনুযায়ী এটা সঠিক না, এটা একটা পাপ। তখন আমার মাথার মধ্যে কাজ করে যে ছেলেটা ঠিক বলছে এবং আমি কোথাও না কোথাও অবশ্যই ভুল। এবং আমার মনে পড়ে যখন আমি রেপ হয়েছিলাম তখনকার কথা।
ওকে,
এরপরই আমি ওকে চলে যেতে বলি, ও চলে যায়। কিন্তু ও চলে গিয়ে বাইরে পুরো বিষয়টা প্রচার করে দেয়।
পুরো বিষয়টা সে প্রচার করে দেয়?
হ্যাঁ, পুরো বিষয়টা সে প্রচার করে দেয়। এজন্য আমার ওই ফ্রেন্ডের সাথে, যে ফ্রেন্ড ছিল আমার মানে কফ সিরাপ খাওয়ার সময়, ওই ফ্রেন্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওই ফ্রেন্ড থেকে শুরু করে সমস্ত ফ্রেন্ড আমার কাছ থেকে দূরে সরে যায়, মানে কেউ কথা বলে না। আমাদের এলাকার একটা ছোট ভাই আছে,
জি,
নাম বলতে চাচ্ছি না, ওদের একটা গ্রুপ আছে, খুব বড় একটা গ্রুপ, ছোট ভাইদের গ্রুপ কিন্তু খুব বড় একটা গ্রুপ, ওরা প্রায় 30-35 জন হবে। আমাকে ফোন করে না, বাসায়, আমার বাসায় আসে।
30-35 জনের গ্রুপ?
হ্যাঁ, আমার বাসায় এসে গেটের সামনে, তখন কেউ ছিল না, গেটের সামনে আমাকে বলে যে ইভেন ওই ছোট ভাইদের মধ্যে একজন আছে যার বোনকে আমি প্রপোজ করেছিলাম।
ওকে,
হ্যাঁ, তো ওই আসে সবার আগে, এসে আমাকে বলে যে তুই আমার বোনের নামে খারাপ কথা কইছস কেন। হ্যাঁ, ছোট ভাই কিন্তু আমাকে তুই করে বলছে, তুই আমার বোনের নামে খারাপ কথা কইছস কেন। আমি বলতেছি সাহস কি বেশি হয়ে গেছে? ও বলতেছে যে, তারপর বলতেছে যে পাশ থেকে বলতেছে আরেকজন, এই যে এদিকে 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 তাকায় কথা বল। হ্যাঁ, তো আমি তাকায় দেখি যে যেই ছেলেটার কথা আমি বলতেছি, যার গ্রুপ তার ছোট ভাই দাঁড়ায় আছে। তো আমি বললাম আমার সাথে তো পরিচয় আছে, ওদের বাসায় গিয়ে আমি ক্রিকেট খেলতাম। তো আমি বললাম যে তোমরা এখানে কেন আসছো? পরে বলে যে আপনি ওর বোনরে প্রপোজ করছেন কেন? তারপর দেখি পেছন থেকে আমাকে যে সাজেস্ট করে গেল যে ইসলামে এটা ইসলাম বিরোধী, ওই ছেলেটা পেছন থেকে বেরিয়ে আসে। তখন আমার মাথায় আসে যে নিশ্চয়ই ও ওদেরকে এই সাবজেক্টটা বলেছে এবং ওরা প্ল্যান করেই এসছে। তখন আমি বলি যে ঠিক আছে, তোমাদের সাথে আমি কথা বলবো কিন্তু আগামীকাল বিকেলে। ওরা সবাই চলে যায়, আমি ফোন করি ওই যে ছোট ভাইটা এসেছিল ওর বড় ভাইকে, যার বোনকে প্রপোজ করেছি তাকে না, যার গ্রুপ তাকে, ওকে ফোন করি, ও আমার সাথে দেখা করতে চায়। দেখা করতে চাওয়ার পর বলে যে সবকিছুরই একটা বেনিফিট আছে, তোমার সাথে আমি দেখা করব, দেখা করার পর আমি আমার বেনিফিটটা নিব, জাস্ট এটুকুই। তখন আমার ফ্রেন্ড কিছু ফ্রেন্ড আমার সাথে যায়, কিন্তু যাওয়ার পরেও
সে পরিষ্কার করেছিল
না, সে আমাকে বেনিফিটটা পরিষ্কার করেনি। আমি তাকে বলেছিলাম তুমি যদি আমার কাছ থেকে টাকা চাও আমি তোমাকে টাকা দিতে পারবো না, কারণ হচ্ছে আমার মা অনেক বেশি অসুস্থ, তিনি তখন হসপিটালে অ্যাডমিটেড ছিলেন, আমি তোমাকে টাকা দিতে পারবো না। আর ও বলতেছে না আমার টাকার দরকার নেই, আমি টাকা চাই না। পরে বলতেছে যে, আমি বললাম যে তাহলে ডু ইউ নিড মাই ফোন, বলতেছে যে না আমি সেটাও চাই না। তো আমি বললাম যে তাহলে কি চাও, ও বলতেছে তুমি আসো তোমার সাথে আমি সরাসরি কথা বলবো।
ওকে, আমরা সরাসরি বিষয়টি জানতে চাইবো। হ্যাঁ বলে তারপর।
ওকে দেন, আমি পরদিন বিকালে যাই, যাওয়ার পর দেখি ওদের ওই ছোট ভাইদের গ্রুপ 35-40 জনের গ্রুপ একসাথে আছে। আমি একা ওর সাথে দেখা করতে গেছি, যার সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হয়েছে, যে আমার সাথে বেনিফিটের কথা বলেছে। তো ওর সাথে কথা বলতে যাই এবং আমার কয়েকটা ফ্রেন্ড, 2-3 ফ্রেন্ড, আমি ওদের নামও বলবো না, সামাজিক ক্ষেত্রে ওদের সমস্যা হতে পারে, তো ওরা আমার পেছনে গিয়েছিল কিন্তু আমাকে তেমন কোনো সাপোর্ট দিতে পারেনি। কারণ ওই ছেলে যে আমাকে ওই যে বলেছিল যে ভাইয়া ইসলাম বিরোধী, এটা ওই ছেলে এসে সবার সামনে সাক্ষী দেয় যে এই ভাইয়া আমাকে তার রুমে নিয়ে গিয়েছিল, সে আমাকে পর্ন দেখিয়েছে এবং আমার সাথে সে খারাপ কাজ করার চেষ্টা করতে চেয়েছিল।
বিরতি শব্দ বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। নতুন একটি সেগমেন্ট যুক্ত হয়েছে আমাদের জেবিএসবি তে, এবিসি রেডিওর পেজ এবং আমার যে পেজটি আছে ফ্যান পেজ, সে পেজটি থেকে প্রতি সপ্তাহে র্যান্ডম আমরা 3 লিসনারকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো অনুষ্ঠান চলাকালীন সময়ে। তারা স্ট্যান্ড বাই বসে থেকে আমাদের গেস্টকে যে কোনো প্রশ্ন করতে পারেন এবং চাইলে তারা এই অনুষ্ঠান তার অংশগ্রহণ, যিনি আছেন এখানে তাকে কন্টিনিউ করতে দেওয়া হবে কি হবে না লিসনারদের পার্সপেক্টিভ থেকে সেটাকে SMS পোলের মুখোমুখি করতে পারেন, যার সমস্ত প্রতিফলন আমরা আমাদের আজকের অনুষ্ঠানে দেখেছি। আমরা বলতে পারি এটা এই অনুষ্ঠানের জন্য একটা ভিন্ন ডাইমেনশন যুক্ত হলো। সাধারণত SMS যারা ফেসবুকে দিতেন কিংবা যারা আমাদেরকে এই অনুষ্ঠানে আমাদেরকে ফেসবুকে লিখতেন কিংবা টেক্সট করে পাঠাতেন, কিন্তু সরাসরি অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না। আমি বলতে পারি যে রেডিওতে আমরা যেরকম বাংলাদেশের ইতিহাসে অনেক কিছুরই ট্রেন্ড সেটার, আমরা বলতে পারি হ্যালো 8920 JBSB কিংবা ডরের ক্ষেত্রে নতুন নতুন কনসেপ্ট নিয়ে আমরা এসেছি, ঠিক একইভাবে আমরা আজকে আরেকটি ট্রেন্ড যুক্ত করলাম। এই প্রথম কোন একটা সাকসেসফুল অনুষ্ঠানে আমাদের লিসনার যারা, তারা সরাসরি অংশগ্রহণ করে গেস্টদেরকে প্রশ্ন করতে পারবে। গেস্টদেরকে শুনতে যদি কোনো কারণে বোরিং লাগে বা কোনো কারণে যদি সেটা ইন্টারেস্ট ফেল করে, তাহলে সেটা সরাসরি পাঠক ভোটে দেবার জন্য আপিল করতে পারবে এবং সেখানে যদি কোনোভাবেই মাইনাস পয়েন্ট চলে আসে তাহলে সেই গেস্টকে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। অর্থাৎ ফুললি কন্ট্রোল বাই দ্য লিসনার্স অ্যান্ড আই এম অনলি মেন্টর হিয়ার। আমরা 4 ছোট একটা বিরতি নেব, 4 পরে আবারও ফিরে আসবো। আর এই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, হ্যাঁ কথাটা আমি 4 পরে ফিরে এসেই বলতে চাই, আশা করছি আমার সঙ্গেই থাকবেন। যারা আমাদের আজকের এই গেস্টকে দেখবেন তারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার সঙ্গে এবং আমার অনুষ্ঠানের যাবতীয় সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাবেন, কানেক্ট হয়ে যাবেন এবং কমিউনিকেট করতে পারবেন। ফিরে আসছি 4 পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 ভোক্তার প্রিয় পানীয়, 18 মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে এখানে কনফেস করার জন্য আছে SI বাপ্পি, তার কাছে আমি ফিরে যাবার আগে যে ঘটনাটি আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে সবার জন্য গুড নিউজ, বইমেলা খুব শীঘ্রই সামনেই বইমেলা, এবং এবারের বইমেলায় জীবনের গল্পের পার্ট 3 বইটি চলে আসবে, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, কারণ
অসংখ্য অসংখ্য শ্রোতাদের রিকোয়েস্টে এই বইটির সিকুয়েল যাতে মেনটেন করা হয়, কিন্তু বিশেষ কয়েকটি ব্যাপার এই পার্ট থ্রিতে আছে, সেটা আসলে আমরা এখনই রিভিল করছি না। একটা সুযোগ আমরা দিব যারা অ্যাডভান্স বুকিং দিচ্ছেন তাদের জন্য, কারণ বইটি আসলে খুবই লিমিটেড কিছু বই বাজারে ছাড়া হয় এবং খুবই অল্প দামে, এবং এই বই থেকে প্রাপ্ত যে অর্থ হয় সেটা আসলে চ্যারিটি একটা কোনো ফান্ডে চলে যায়, এবং এবারও তাই হবে। তো 150 টাকা নামমাত্রের মূল্যের যে বইটি জীবনের গল্প পার্ট থ্রি আমার, এবং এই বইটি হচ্ছে হ্যালো 920 অনুষ্ঠানের ওপরে, আপনারা সেখানে জানেন জীবনের গল্প প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়। এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান অ্যাডভান্স 150 টাকা মূল্যে ঘরে বসে, তাহলে আপনি অ্যাডভান্স বুকিং দিতে পারেন rockomari.com-এ। নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297। এই 16297-এ ফোন দিয়ে আপনি বলবেন আরজি কিবরিয়ার জীবনের গল্প পার্ট থ্রি বইটি আমি পেতে চাই, আমি অ্যাডভান্স বুকিং দিচ্ছি। ওরা আপনার নাম্বারটুকে রাখবে, ঠিকানাটুকে রাখবে, বইটি বাজারে আসা মাত্র সর্বপ্রথম আপনার হাতে পৌঁছে যাবে। যাই হোক, আমি আবারও ফিরছি এসআই বাপ্পির কাছে। তো বাপ্পি, যেখানটায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে 30 থেকে 35 জন এইরকম একটা ঘটনা ঘটালো, তারপর
30 থেকে 35 জন
মানে তার কাছে রিভিল করে দিল যে তাকে আপনি এরকম একটা অফার করেছিলেন, কোন এক বন্ধুকে একটা অনৈতিক অফার যেটাকে বলে। হ্যাঁ,
বন্ধু না, ও ছোট ভাই ছিল,
ছোট ভাই
ক্লাস 8-এই পড়তো।
জি,
যাই হোক, তো ওরা 30 থেকে 35 জন মিলে আমাকে মারে, প্রচন্ড মারে। আমি মানে শুধুমাত্র ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ আমাকে মারিস না, এখন যদি আমি অসুস্থ হই তাহলে আমার মা হসপিটালাইজড, আমার মাকে দেখার কেউ থাকবে না।
ওকে,
তারপরও আমাকে ওরা বেধরক মারে, মেরে তারপর চলে যায়। আমার ফ্রেন্ডরা দাঁড়িয়ে ছিল, দেখছিল, কিছু করার ছিল না, কিছু করেও নি। যাই হোক, মায়ের হসপিটালে ধরা পড়ে লাঞ্চে পানি চলে এসছে অনেকখানি, এবং বুকের খাঁচার হাড় অনেকখানি বেড়ে গেছে, যেন বুক চিড়ে বেরিয়ে আসবে এইরকম। কিন্তু ভাইয়া, হসপিটালে 6 দিন রাখার পর 7ম দিনের সিট ভাড়াটা আমার কাছে ছিল না, যার জন্য আমি আগে বলেছি আমাদের নতুন, আমার যে নতুন বাবা সে অনেকটাই দূরে সরে গেছে। সো দেখা গেছে মাসে 8-10 দিন পর পর 500 কিংবা 1000 টাকা বিকাশ করে পাঠায়, এটাতে তো চলা অসম্ভব। তো 6 দিন পর আমি মাকে বাসায় নিয়ে আসি হসপিটাল থেকে। তারপর আমাকে ওরা আবার ডিস্টার্ব করতে শুরু করে, কিন্তু আমার মাকে হসপিটাল থেকে আনার আগে আর ওদের কাছে মায়ের খাওয়ার আগে আমি অনুতপ্ত হই ওই ছেলেটার কথা শুনে যে ইসলাম বিরোধী হচ্ছে এটা।
ওকে,
অনুতপ্ত হয়ে নিজেই মসজিদে যাই এবং মসজিদের একজন খাদেমকে দিয়ে তওবা পড়ি।
আপনি তাকে জানান যে আমি ধরনের অপরাধ করেছি, বা আপনি কি জানতেন যে এই ধরনের অপরাধের শাস্তিটা আসলে কি ধর্মীয় ভাবে?
না, আমি এটা জানতাম না,
আগে থেকে কোনো কিছু জানতেন না।
আমি জানতাম,
সে আপনাকে কি বলে, সে কি পুরো বিষয়টা শুনে?
না, সে আমার কাছে, আমি তাকে এটা বলিনি, আমি বলেছি যে আমি জঘন্য একটা পাপ কাজ করেছি,
আমি তওবা করতে এসেছি,
আমি তওবা করতে চাই, আল্লাহ যেন আমাকে এই কাজে আর কখনো না নেয়, আর আমি যেন এই কাজে আর কখনো না যাই, আর আল্লাহ যেন আমাকে মাফ করে। তো আমি তওবা করে আসি।
ওকে,
যাই হোক, মাকে বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর ওরা ওই গ্রুপটা আবার ডিস্টার্ব করা শুরু করে, ডিস্টার্ব করা শুরু করে। আমি ওই যে গ্রুপের মেইন যে, যার সাথে আমার ডিল হয়েছিল ফোনে, ওকে ফোন করি, ওকে ফোন করে বিস্তারিত ঘটনাটা বলি যে ওরা কিন্তু আবার এসেছিল আমার আমার বাসায়, আমার বাসায় এসে আমার বাসা দরজা পর্যন্ত ভাঙচুর করার চেষ্টা করে।
আচ্ছা,
আমি তারপর আমার মা যখন বেরিয়ে এসে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে এসে যখন চিৎকার করে বলে কে, আমি যখন বলি কে, তখন ওরা উত্তরে দেয় তোর বাপ। হ্যাঁ, আর আমার মা যখন এসে কে বলে তখন সবাই মানে দৌড়ে পালিয়ে যায়। আমরা 4th ফ্লোরে থাকি, তো ওরা নিচে চলে যায়। তো যাই হোক, এই ঘটনাটা আমি ওই আমার সাথে যে কন্ট্যাক্ট হয়েছিল তাকে জানাই। জানানোর পর ও বলে যে ওরা তো হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট ভাই, তো এভাবে বললে তো হবে না, তুমি ওদের এক কাজ করো, বলো যে আমারই আবার দ্বিতীয়বার ভুলের শাস্তির জন্য ওই বড় ভাই মানে ওদেরকে যেকোনো ভাবে সেভ করবে, ওদের বড় ভাই, আর ওদেরকে আসতে দিবে না বিচারে। সো তুমি ওদেরকে বলো যে তোমার বিচারের জন্যই তুমি সবাইকে ডাকছো। আমি ওর কথা মতো ডাকি, ডাকার পর একটা নাটক সৃষ্টি করে ওরা। নাটকটা ছিল এরকম, ওদেরকে আমার সামনে মারে, মারে বলতে 2-4টা থাপ্পড় দেয়, দিয়ে বলে যে জানোস আমগোছে কত বড় সিনিয়র ব্যাচের সাথে এই ভাইরা চলে, তোরা এই ভাইয়ের বাসায় গিয়া, এই ভাইয়ের মা অসুস্থ একজন মানুষ মৃত্যুশয্যায়, তার বাসায় গিয়া তোরা কেমনে ভাঙচুর করোস। তো তখন ও বলে যে আমার ওই যে যেই ফ্রেন্ডের সাথে আমি আমার কফ সিরাপ খেয়েছিলাম সেই ফ্রেন্ড নাকি ওদেরকে ইনফ্লুয়েন্স করেছে, মানে বলেছে যে আমার বাসায় গিয়ে ভাঙচুর করতে। আমি বলি যে এটা জীবনেও হতে পারে না, বিশ্বাস করি না আমি, এটা অসম্ভব, আমার ওই ফ্রেন্ড হতে পারে না, ওকে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো যে ওদেরকে বলেছে কিনা। তো ওকে ফোন করা হয়, ও বলে যে এই কথা বলতেছে ওর কানের নিচে একটা থাপ্পড় দাও। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, কিচ্ছু বলি নাই। হ্যাঁ, তো এরপরই ওদেরকে আর কি দু চারটা থাপ্পড় দেয়। দিয়ে পরে বলে যে ভাইয়া বিচার পাইছো? আমি বললাম হ্যাঁ পাইছি। বললো যে খুশি? আমি বললাম হ্যাঁ। আমি চলে যাব, তখন ওরা বলে যে আপনার বন্ধুদের মধ্যে থেকে একজন আমাদেরকে বলেছে আপনার বাসায় গিয়ে এরকম আপনাকে টর্চার করার জন্য, মেন্টালি টর্চার করার জন্য। তো আমি যখন বেরিয়ে আসব ঠিক তখনই ওরা এই কথাটা বলে, আর আমার ওই যেই ফ্রেন্ডের নাম নিয়েছে ওই ফ্রেন্ডই ওইখানে এন্ট্রি নেয়। ঢুকে বলে ভাই আমার, আমি যখন ওদের সাথে মাঠে ক্রিকেট খেলতাম তখন প্রতিদিন আমার একটা ডায়লগ ছিল, মানে ঢোকার সময় বলতাম হাই গাইস আর বের হওয়ার সময় বলতাম বাই গাইস। হ্যাঁ, তো ওই ফ্রেন্ডকে যখন জিজ্ঞাসা করে ভাই আপনি কি ওদেরকে বলছেন, ও বলতেছে হ্যাঁ বাপ্পি নাকি ওদেরকে হ্যালো গাইস হাই গাইস বলছে। তা আমি ওদেরকে যে বলবো যে এইটা কি খারাপ কোনো কথা বা কোনো কিছু, এটা বলার সুযোগ না দিয়েই ওই যে যার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, মানে কথা বলেছি, আমি কথা বলে এখানে এসেছি, সে ছোট ভাইদেরকে বলবে ভাই তাইলে তো কাহিনী উল্টায় গেল, আপনার ফ্রেন্ডই তো এখন আপনার বিরুদ্ধে কথা বলতেছে, এখন আমার কিছু করার নাই, ছোট ভাইরা নিয়ে যাও। আমাকে আরেকবার মারলো বেধরক ভাবে এবং মানে প্রচন্ড আকারে মারে, প্রচন্ড আকারে মারে। আমি প্রচন্ড ব্যথা পাই এবং এখন পর্যন্ত আমার বুকের বাম পাশে প্রতিদিন রাতেই ব্যথা হয় ওই মায়ের পর থেকে। আমি রাতে ঘুমালে নাকি আমি মানে কোকাতে থাকি। যাই হোক, তো এই মায়ের পর আমি বাসায় ঘটনাটা জানি, আমার ভাইয়া যখন জানে তখন আমার মানে আমি নানুর কাছে বলি, নানু মার কাছে বলে, মা ওই ভাইয়া খালাতো ভাই, খালাতো ভাইয়ের কাছে বলে, খালাতো ভাই
যে খালাতো ভাই জেলে ছিল,
হ্যাঁ খালাতো ভাই ওই আমার বন্ধুটাকে ডেকে নিয়ে আসে আর বলে যে বেশি বড় হয়ে গেছিস এই সেই। তোরা বলে যে ভাই আমাদের কথাটা কি শুনেন, কি কারণে কি হয়েছে, ওর গায়ে কেউ হাত দিতেই পারতো না যদি ওর কোনো দোষ না থাকতো, আমরাই সেভ করতাম, আমরা থাকতে ওরে কেউ কিছু করতে পারতো না, কিন্তু এমন একটা অকারেন্স ও সৃষ্টি করে ফেলছে যেটার কারণে আমরা কেউ কিছু করতে পারি নাই, আমরা বাধা দিতে পারি নাই। হ্যাঁ, আমরা মাথা নিচু করে দাঁড়ায় ছিলাম, আমরা আসলে ঠেকাইতে পারি নাই তখন। তো আমার ভাইয়া এই কথা শোনার পর আমার যে খালাতো বোন ওকে বলে দেয়, আর ওর দুইটা যে ছেলে হয়েছে, ছেলে দুইটা ভাইয়া আমার অনেক অনেক বেশি প্রিয়, অনেক কাছের, আমার অত্যন্ত মানে অনেক ভালোবাসি আমি ওদেরকে, অনেক আদর করি। আর ছোটটা, একদম ছোটটা, এই আসছে জানুয়ারির 30 তারিখ ওর বার্থডে, দ্বিতীয় বার্থডে, ওর জন্য আমার ফিলটাই অন্যরকম, কারণ ওর যখন বার্থ হয় তখন আমি আমার শরীর থেকে ব্লাড দেই ওর মায়ের অপারেশনের জন্য, এজন্য ওর জন্য আমার ফিলটাই অন্যরকম। আমার সাথে আপু সম্পূর্ণরূপে মানে ডিসকানেক্ট হয়ে গেছে, সে আমার সাথে কোন রকম কথা বলছে না। ওই দিন মায়ের ফোনে আপু ফোন দিয়েছে, আমি ফোনটা রিসিভ করেছি, হ্যালো বলেছি, আপু বলছে হ্যাঁ আন্টি, আমি বললাম আন্টি না আপু আমি বলতেছি, আপু লাইনটা কেটে দিয়েছে। এত খারাপ লেগেছে আমার, আমার ভাগিনার সাথে পর্যন্ত আমাকে কথা বলতে দিচ্ছে না, দেখা করতে দিচ্ছে না।
মানে ওরা কি জেনে গেল আলটিমেটলি যে আপনি এদের সাথে কি করেছেন?
হ্যাঁ,
এই সমকামী ব্যাপারগুলো জেনে গেছে,
জেনে গেছে। জানার পরেই
তখন পর্যন্ত আপনার মা কি এই বিষয়গুলো জানে?
তখন পর্যন্ত জানে না।
ওকে, তখন পর্যন্ত জানে না।
কিন্তু আমি যখন নানুকে বলি, নানু মাকে বলে, মাকে বলার পর মা ওই আমার খালাতো ভাইকে বলে, আর খালাতো ভাই গিয়ে আমার খালাতো বোনকে বলে।
ওকে,
দেন আমার খালাতো বোন আমার সাথে সমস্ত সম্পর্ক ডিসমিস করে দেয় যে তোকে আমি ছেলে মানতাম, ছেলের মতো দেখতাম, আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার ছেলেদের আশেপাশেও আসবি না। কিন্তু ভাইয়া ওদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক আদর করি, আমার ভাইয়ারও একটা মেয়ে আছে, আল্লাহ ওদেরকে দীর্ঘজীবী করুক, বড় হোক ওরা, দোয়া করছি।
বলে দেয় যে একেবারে ছেলে মেয়েদের আশেপাশে আসবি না।
হ্যাঁ, কিন্তু আমার ভাবি আমার সাথে কথা বলছে, নর্মালি বিহেভ করছে, কিন্তু আমার ভাইয়াও আমার সাথে কথা বলছে না।
নোট অন দিস পয়েন্ট, ডক্টর তাজুল ইসলাম আপনি শুনছেন নিশ্চয়ই, এই যে
আমাদের সমাজে এক ধরনের ভীতি আছে এই সব বিষয়গুলো নিয়ে। কেউ যদি এ ধরনের একটু অন্য অ্যাটিটিউডের হয়, যেটা আসলে আমাদের সমাজ বিবর্জিত আচরণ কিংবা যেটা বলি রীতি বিবর্জিত আচরণ, একটা সময় আমরা দেখতাম যে গ্রাম পঞ্চায়েতে এক ঘরে করা হতো কোনো অপরাধের কারণে, যদি জাজমেন্টটা না মানা হয়। তো এইরকম কোনো কিছু যদি বাচ্চাদের মধ্যে পাওয়া যায়, সেই বাচ্চাটা যদি খারাপ হয় তাহলে নিজেদের বাচ্চা থেকে সচেতন করা হয়, ওর সাথে মিশ বানা, কিংবা ওই বাচ্চাকে বলা হয় তুমি আমার বাচ্চার সাথে কখনো মিশতে পারবে না। এটা সামাজিকভাবে কতটা ইফেক্ট পড়ে একটা বাচ্চার মনের মধ্যে, আপনি এই বিষয়টা নিয়েও কিছু কথা বলবেন আশা করছি, বলুন
তো ভাইয়া। আমি প্রচন্ড প্রচন্ড রকম ভালোবাসি আমার ভাগিনা দুইটা, আমার ভাগ্নি আর আমার ভাতিজিকে। মানে ওদেরকে ছাড়া না আমার লাইফটা না মানে ইনকমপ্লিট লাগে। হ্যাঁ, ওদের সাথে গিয়ে খেলতাম, ওদের সাথে আমার ফেসবুকে ছবি আমি স্মৃতিগুলো দেখি, হাতরে বেড়াই, ওদের সাথে আমার কথা বলতে দিচ্ছে না আমাকে। জাস্ট আমি ওদের সোসাইটিতে ওই দিন গিয়েছিলাম, গিয়ে জাস্ট আমার ভাগিনাটাকে পেয়েছিলাম, আমার ভাগিনাটা আমার এসে জড়ায় ধরছে, তারপর আমি ওর হাতে দুইটা কিন্ডার জয় দিয়ে বলছি যে একটা দিবা, একটা তুমি খাবা আর একটা তোমার ছোট ভাইকে দিবা। ও চলে গেছে বাসার উপরে। এটাও আপু আম্মুকে ফোন করে বলছে যে কেন ও আমার না করা সত্ত্বেও এসছে দেখা করতে। তারপর আমি ভাইয়া সম্পূর্ণরূপে একা হয়ে যাই, মা অসুস্থ আর নানি নিজের মতো করে আছে। আমরা যেই বাড়িতে আছি, যেই বাসায় ভাড়া আছি, আমরা চারতলায় আর নানু নিচ তলায় থাকে এবং পিঠা বিক্রি করে, যেটা তার করার কোনো দরকার নেই। সে পাঁচ ভক্ত নামাজ পড়তে পারে, কিন্তু সে তার জিদ সে করবে, নিজেরটাই নিজে চলবে, এটা হচ্ছে তার জিদ। তো চলতে থাকি আমার, তারপর না মনে হলো যে কিছু একটা করা দরকার মায়ের জন্য। মায়া তো অসুস্থ আর বাবাও কেমন পিছপা হয়ে গেছে, আমার কিছু একটা কিছু না কিছু করা দরকার। আমি আসলে আমার মা এত স্ট্রাগল করেছে লাইফে আর এখন এতটা অসুস্থ, ভাইয়া চেক করলে আমি জানি না কি কি রোগ পাওয়া যাবে। হসপিটাল থেকে বলে দিয়েছে চারটা টেস্ট করাতে, চারটা টেস্টের মধ্যে একটা টেস্ট হসপিটাল ফ্রি করে দিয়েছে আর তিনটা টেস্ট বলেছে আমাদেরকে খরচ দিয়ে করতে হবে, কিন্তু এখন পর্যন্ত ওই খরচের টাকাটা পর্যন্ত আমরা ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা টেস্টগুলো এখন পর্যন্ত করাতে পারিনি। মা এত স্ট্রাগল করেছে, তাই আমি চিন্তা করেছি যে আমার কিছু একটা করা উচিত। আমার যেহেতু এতগুলো গল্প পড়ে আছে লেখা, সেগুলো দিয়ে আমি একটা বই বের করি, বই বের করে সেটাকে পাবলিশ করি। সেটাকে পাবলিশ করলে হয়তো আমি কিছু অ্যামাউন্ট পাবো অ্যান্ড আমার মায়ের চিকিৎসা করাতে পারবো, এবং আমি সেটাই করেছি। আমার পাণ্ডুলিপি আমি কমপ্লিট করেছি, গল্পের নাম দিয়েছি মায়েরা হারে না মায়েরা হারায় না। এটা আমার মানে বইমেলায় প্রকাশ করার ইচ্ছে আছে, কিন্তু আমি কোনো ইনভেস্টর পাচ্ছি না যে আমার বই প্রকাশ করার জন্য ইনভেস্ট করবে। তো আমি বিভিন্ন প্রকাশনালয়ে যাই, তারপর হচ্ছে যাই গিয়ে শ্রদ্ধেয় স্যারের সাথে দেখা করার চেষ্টা করি, কিন্তু তার সাথে আমার দেখা হয় না। তারপর আমি চলে আসি, তারপর বিভিন্ন প্রকাশনালয়ে যাই, কিন্তু তারা বলে যে আগের সিস্টেমটা এখন আর নেই। আগে দেখা যেত প্রকাশকদের সাথে একটা কন্ট্রাক্ট হতো, প্রকাশকরা বই প্রকাশ করত, তারপর বিক্রি হবার পর 50% 50% এরকম একটা সিস্টেম ছিল নাকি, কিন্তু এখন আর নেই, এখন নিজের খরচায় বই বের করতে হয়। তো আমি ইনভেস্ট করার মতো আমার কাছে মানে ফুটাকড়িও নেই যে আমি ইনভেস্ট করব, তাহলে আমার বইটা কোত্থেকে বেরোবে আমি এই টেনশনে আছি। আর আমার মায়ের সুস্থতা কিভাবে কিভাবে সুস্থ হবে সে তার আমি জানি না। প্রতিদিন রাতে আমি আসলে এখনো ওই কফ সিরাপ আর ঘুমের ওষুধ যেটা সেটা এখনো কন্টিনিউ করছি।
মায়ের ওষুধের টাকা পাচ্ছেন না আপনি, কফ সিরাপ খেয়ে যাচ্ছেন, ব্যাপারটা কেমন হলো না?
আমি কফ সিরাপটা খাচ্ছি নিজে থেকেই, আমি করছি একটা কাজ।
তো করছি একটা কাজ, আপনার পাঁচটা পয়সা রোজগার করলো তো সেটা মায়ের পিছনে ব্যয় করো।
হ্যাঁ অবশ্যই।
তবে মা ট্রিটমেন্টের টাকা পাচ্ছেন না, আপনি কফ সিরাপ খেয়ে যাচ্ছেন।
আমি একটা ভাইয়ের দোকানে টাইপিং এর কাজ করি, টাইপিং এর কাজ করে দিন শেষে যেটা পাই তার অর্ধেক আমার মায়ের জন্য
আর অর্ধেক কফ সিরাপের জন্য।
কফ সিরাপের জন্য আমার নিতে হচ্ছে, মানে আমার না খেলে মনে হয় যে আমি টিকতে পারছি না এখন, মানে অ্যাডিক্টেড বলতে চা বোঝায় আমি এখন অ্যাডিক্টেড হয়ে গেছি।
টু বি অনেস্ট প্রিয় শ্রোতা, দিস ইজ আলটিমেটলি ট্রু। ওকে গালমন্দ করে কোনো দোষ নেই, হি ইজ আ ভিকটিম, এবং ও যা বলতে এসছে এখানে সেটাও স্বীকার করতে এসছে। ওকে ক্লেম করে কোনো লাভ হবে না, কিন্তু সিচুয়েশন ওর মতো হতে পারে। আমরা বেশ কয়েকটা জিনিস এখানে দেখার চেষ্টা করব। একটা হচ্ছে ওর বেড়ে ওঠার পরিবেশ, দুই নম্বর হচ্ছে ওর সঙ্গে ছোটবেলায় যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে রেপ, আমরা যেটা বলি অ্যাডোলেসেন্স পিরিয়ডের আগে, বয়সন্ধিকালের আগে কোনো শিশুর প্রতি যে যৌন নির্যাতন করা হয় পারিবারিকভাবে হোক নিকটাত্মীয়ের দ্বারা হোক, এই যে ঘটনাটি ঘটল সেটা পরবর্তীতে ওকে ডাইভার্জেন্ট একটা সম্পর্কের দিকে নিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত সে ওখান থেকে রিকভার করে এসছে তার কথা অনুযায়ী, কারণ সে পরবর্তীতে যখন জানতে পেরেছে ইসলামে এটা পাপ তারপর সে তওবা করে ওখান থেকে ফিরে এসছে। এইরকম ঘটনায় পড়ে পরবর্তীতে সমকামী হয়ে যাওয়া এরকম নজির অনেক আছে আমাদের সমাজে। আমরা আমাদের জায়গাটি থেকে বিষয়টিকে এভাবে না দেখে একজন সাইকো অ্যানালিটিক্যাল বা একজন সাইকিয়াট্রিস্ট বা বিষয়টিকে কিভাবে দেখেন এই সম্পর্কটাকে, তার জায়গাটি থেকে আসলে কি বলার আছে ডক্টর তাজুল ইসলাম, তার কাছে আমরা ফিরতে চাই। তবে তার আগে আমরা আরেকটা বিরতি নেব। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং ছোট্ট একটা বিরতি নিচ্ছি, পাঁচ মিনিটের, পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। আমাদের গেস্টকে যদি আপনারা দেখতে চান ফোন করুন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kibriya.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে। প্লিজ লাইক দিস পেজ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইওর সেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
পাঁচ মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমাদের সঙ্গে যিনি গেস্ট রয়েছেন এসআই বাপ্পি, তার কাছে। বাপ্পি, বিশেষ করে এই সমকামী আচরণের জন্য আপনার তো সামাজিকভাবে বিভিন্নভাবে নিগৃহীত হতে হয়েছে আপনাকে, আপনার মা কি বিষয়টা পরবর্তীতে জেনেছে?
জেনেছে।
কিভাবে জানলো?
আমি নিজেই নানুর কাছে বলেছিলাম, যখন আমাকে মারা হয়, মারধর করা হয়, তখন আমি নিজেই নানুকে বলেছিলাম এবং নানু গিয়ে মাকে বলেছিল। তারপর মায়ের প্রতিক্রিয়াটা ছিল হচ্ছে, দুই দিন আমার সাথে কথা বলেনি, একদম পাথর হয়ে গিয়েছিল। সে ভাবতেই পারেনি তার ছেলে এরকম একটা কাজ করতে পারে। তারপর আমি মায়ের পায়ে ধরে ক্ষমা চাই, আর আগেই তো প্রতিজ্ঞা করে এসেছি, তওবা করে এসেছি যে এই ভুল পথে আমি আর যাব না।
ওকে।
আর অ্যাডিকশনের ব্যাপারে যেটা বলছিলাম, আমি আজকে ভোরে আমি নিজের সাথেই শপথ করে এসেছি এবং মাকেও কথা দিয়ে এসেছি যে আজকে এবিসি রেডিওতে প্রবেশ করবে, মানে কলঙ্কিত একটা অধ্যায়, আর বেরিয়ে আসবে আগের সেই বাপ্পি যে বাপ্পিকে নিয়ে সবাই গর্ব করত। আমি ভাইয়া বই প্রকাশ করতে চাচ্ছি একটা।
মানে আপনি কি বলতে চাচ্ছেন, মেসেজটা কি আসলে? হোয়াট ইজ দ্য মেসেজ?
মানে লিসেনার্সদের জন্য,
রাইট,
লিসেনার্সদের জন্য আমার মেসেজটা হচ্ছে, আমি বারংবার ফেসবুকে মানে আমার মায়ের অসুস্থতার কথা জানিয়ে পোস্ট করেছিলাম, হেল্প চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করেনি। শুধু একটা ভাইয়া আমাকে দুবাই থেকে বিশ্বাস করে 10,000 টাকা হেল্প করেছিল, যেটা সম্পূর্ণটাই আমি মায়ের পিছনেই ব্যয় করেছি। এখন আমার মায়ের যে অবস্থা, তার হার্ট দুর্বল, কিডনিতেও বর্তমানে প্রবলেম দেখা দিচ্ছে, তার বুকের খাঁচায় হাড় বেড়ে গেছে, তার ডায়াবেটিস, তারপর তার একটা মস্তিষ্কের একটা হরমোনও ড্যামেজ হয়ে গেছে। ডক্টর বলেছে দ্রুত যদি ওই হরমোনের ব্যাপারটা সারানো না যায় তাহলে মা পাগল হয়ে যেতে পারে অথবা মায়ের স্মৃতিশক্তি লোপ পেতে পারে। তো আমি লিসেনার্সদের কাছে একটাই মিনতি করব যে আই এম নট আ ফ্রড, আমি ফ্রড না, এখানে বলা আমার একটা কথাও মিথ্যে নয়। আপনারা প্লিজ আমাকে বিশ্বাস করুন এবং আমাকে সাহায্য করুন, আমার মায়ের জন্য একটু সাহায্য করুন, যেন আমি আমার মাকে সুস্থ করে তুলতে পারি।
ওকে, প্রিয় শ্রোতা, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, আমরা যারা ওকে বিশ্বাস করব তারা চাইলে ওকে সাহায্য করতে পারেন। তবে একটা বিষয় আমি বারবারই বলি, পরিস্থিতি মানুষকে বাধ্য করে বিপথে যাবার জন্য। আজকে যেই বাপ্পি এখানে কনফেস করে গেল, সে বাপ্পির সঙ্গ এবং একই সাথে বাপ্পির ছোটবেলায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা তার জীবনে কিছু অপরাধের জন্ম দিয়েছে। তবে এর মানেই না
যে সে আউট অব দ্য ট্র্যাক, তবে সে ড্রাগ নিচ্ছে এবং তার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব সে রোজগার করে সে ড্রাগটা এসে নিচ্ছে। এখানে তাকে এক ধরনের সন্দেহ করা যেতেই পারে, এই ড্রাগ থেকে সে পরিপূর্ণরূপে নিয়ত করে বের হয়ে আসতে পারবে কি পারবে না সেখানে বিশ্বাস রাখা খুব কঠিন, কজ যারা ড্রাগ নেন তাদের এই ধরনের ওয়াদা অনেকবারই ভঙ্গ হয়। পাশাপাশি এটাও সত্য যে মনোবলের উপরে আসলে কোনো কিছু নেই। সুতরাং যেহেতু আমরা বলবো যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, বিশ্বাস করুন, বিশ্বাস করলে নিজেরা ভালো থাকা যায়। ডক্টর তাজুল ইসলাম, অন দ্য বেসিস অব দিস কাইন্ড অব স্টোরি আই ওয়ান্ট টু নো টু থিং ফ্রম ইউ। নাম্বার ওয়ান, যারা এই ছোটবেলাতে এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন, পরবর্তীতে বড় ধরনের কোন চান্স থেকে যায় কিনা সমকামী হবার? কারণ আপনি জানেন আমরা একটা কনজারভেটিভ সোসাইটিতে বড় হই, ইন এ সেন্স ছেলে মেয়ে ডিভাইড করে তাদের সাথে শৈশবে ওই রকম ফ্রি মুভমেন্টে তারা বড় হয় না, সুতরাং এরকম একটা রক্ষণশীল পরিবেশের থেকে বিপদগামী হবার সম্পর্ক আছে কিনা, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, যেটা হচ্ছে যে ওর ক্ষেত্রে যেটা হয়েছে যে ও যে ধরনের ড্রাগের মধ্যে আছে বা যে ধরনের বিপদগামী সম্পর্কের মধ্যে ও গেছে, সেটা থেকে বের হয়ে আসার জন্য ওকে কি ধরনের কাউন্সেলিং এর মধ্য দিয়ে নিতে হবে? বিকজ ওর সার্কামস্টান্সেস কিন্তু খুবই দুর্বল, কারণ ওকে ইকোনমিক ভাবে হেল্প করা, ব্যাকআপ দেয়া এবং শারীরিকভাবে সে কিছুটা হলো প্রতিবন্ধী, সেই জায়গাটি থেকে আসলে তার কি ধরনের চেষ্টাটা করা উচিত? আপনি এক্সাক্ট অন দ্য পয়েন্ট আমাদেরকে বলুন। এবং একই সাথে আজকে যে আমরা লিসনারদেরকে সুযোগ দিচ্ছি, লিসনার প্যানেল থেকে এসে তিনজন সরাসরি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তারা এই অনুষ্ঠানের ড্রাইভিং সিটে আছেন, তারা এই অনুষ্ঠানটিকে ড্রাইভ করবেন এখন থেকে, চাইলে তারা গেস্টকে থামিয়েও দিতে পারেন। দ্যাট কাইন্ড অফ রাইট দে আর হোল্ডিং রাইট নাও। সো এই জায়গাটা থেকে আপনি কি মনে করছেন যে এই ইনভলভমেন্টটা আরো কতটা আমাদের এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করতে পারে? সবকিছু মিলিয়ে আপনার ওপিনিয়নটা জানতে চাই প্লিজ।
স্বাস্থ্যবলী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাস্থ্য অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি সোহেল ইসলাম বাপ্পি। আমি তার আগে এবিসি রেডিওর ডাবলিউ স্বাস্থ্যবলী অনুষ্ঠানের কিবিয়া সহ সবাইকে একটা ব্যাপারে ধন্যবাদ দিতে চাচ্ছি যে এই সংখ্যা থেকে তারা একটা তো অভিযোগ ছিল অনেকের কাছে যে এখানে যে কাহিনীগুলি বলা হয় অনেকে বলতো এগুলি বানিয়ে বানিয়ে বলা হয় অথবা যারা প্রচার করতেছে তারা মিথ্যা করে এগুলি প্রচার করতেছে, এগুলি যে সত্য কাহিনী সেই জন্য এখানে কিন্তু দু তিনজনকে নিয়ে আসা হচ্ছে হবে যারা এই মাঝখান থেকে গল্প শোনা মাঝখান থেকে যিনি গল্প বলতেছেন তাকে করতে পারবেন যে আপনি আবার মিথ্যা করে বলেন, অর্থাৎ একটা প্রত্যক্ষ সাক্ষী পর্যন্ত আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটা এই যে সত্য কথনের একটা প্রমাণ এটা হিসেবে থাকবে এবং বিভিন্ন প্রতিকল্প ধন্যবাদ জানাচ্ছি। বাপ্পি যে আজকের আমাদের অতিথি এটা কিন্তু আমাদের আমি অনেকেই বলছিলাম যে ছোটকালের অভিজ্ঞতা বিশেষ করে মা বাবার সম্পর্ক বা ছোটকালের যে আঘাত মানসিক আঘাত পেয়ে থাকে তাহলে সেটা কিন্তু অনেক ধরনের মানসিক সমস্যা তৈরি করে সন্তান আমাদের জীবনে। সে দুই বছর বয়সে তার মা বাবার সাথে পার্সেন হয়েছিল, পরে সে বাবা কমই জানলো যে বাবা মারা গেছে, তারপরে মা তার নানা বাড়ি থেকে স্ট্রাগল করে তাকে মানুষ করলো। যা হয় যে ছোটকালে তার এটা তো একটা ধরনের স্যাডভাগ্যালি যে তার বাবা ছিল না মাকে করছে, এটা যেমন তার মানসিক গঠনের উপর প্রভাব ফেলেছে ঠিক একই সঙ্গে তার আরেকটা ঘটনা ঘটনা ঘটেছে যে বন্ধুদের সঙ্গে মিলে যা হয় আমাদের এখানে এটা সবাইকে এখন তো বলতেছি, এটা যারা শুনছেন মুরব্বী যারা আছেন তাদেরকে বলতেছি। আমি গ্রামে গিয়ে দেখলাম যে বাচ্চাগুলি একসঙ্গে চার পাঁচজন ছেলে একসঙ্গে বসে মোবাইল নেটওয়ার্ক দেখতেছে, সেখানে ভালো কিছুই তারা দেখতেছে না, তারা ওই হয় কোনো মেয়ের সঙ্গে ইয়া করতেছে অথবা নিজের পণ্য বা খারাপ ছবিগুলি দেখতেছে। এটা কিন্তু একেবারে ভাইরাসের মতন ছড়িয়ে যাচ্ছে আমাদের সমাজে, আমরা কোনোদিন চিন্তাও করতে পারি নাই যে আমরা কোনোভাবে এই ধরনের নগ্ন চিত্র বা ছবি। এখন যেহেতু যুগ বদলে গেছে আমরা হয়তো এই মাধ্যমগুলিকে বন্ধ করতে পারবো না, কিন্তু এই মাধ্যমের মাধ্যমে এত খারাপ খারাপ জিনিসগুলি এখন সব জায়গায় এবং তারা কি করে তারা একজন আরেকজনের কাছে এগুলি আবার মোবাইলে সেন্ড করে পাঠাই দেয় একজনের কাছে ওর কাছে, আবার একসঙ্গে যখন হয় তারা সব জিনিসগুলি একত্রে মিলে দেখে। এটা আমি সব জায়গায় লক্ষ্য করছি এবং আইন প্রকারী সংস্থা থেকে শুরু করে মা বাবা অভিভাবক সমাজকে আমি আবারও বলবো যে তাদের সতর্ক হওয়া উচিত, এমন কোন ব্যবস্থা এখনই নেওয়া উচিত যাতে কখন কোনোভাবে সমস্ত খারাপ দৃশ্যগুলি বা ছবিগুলি তাদের মোবাইলে বাসাতে যেতে না পারে। আমাদের সমাজের লোকদের উচিত হবে যে আমরা শুধু কেবল আমার ছেলেদের কোথায় খারাপ কাজ করতেছে সেভাবে উদাসীন থাকবো আর হঠাৎ করে একদিন জানতে পেরে একেবারে তার উপরে হামলা করবো এবং তাকে কোনো রকম ব্যবহার সুযোগ দেবো না, সেটাতে না হয়। প্রথম দিকে আমাদেরকে নজর রাখতে হবে এবং মনিটর করতে হবে, যদি এরকম আমরা দেখি আমাদেরকে তাকে বুঝিয়ে এবং বা অন্য যে কোনো ব্যবস্থা নিয়ে তাকে তাদের কিছু পত্র ফিরিয়ে আনতে হবে। এখন বাকি যেহেতু এখন ভালো হওয়ার জন্য তবা করেছে এবং সে কিছু লেখালেখি আমি শুনতে পারলাম, সে নাটক লেখছে, তার মানে তার ভিতরে একটা সৃজনশীল মন আছে, তার একটা মনশীল মন আছে, সেটাকে লালন করতে হবে। আমরা তার পারিবারিক কারণে অথবা তার শৈশবের খারাপ পরিবেশের কারণে সে হয়তো কিছুটা নষ্ট হয়ে গেছে, কিছুটা না খারাপভাবে নষ্ট হয়ে গেছিল, কিন্তু তাকে কিন্তু পথে নিয়ে আসার সহজ এটাকে বুঝলাম। কারণ একজন ভালো ছেলে তাকে যখন বললো খারাপ তখন থেকে সে কিন্তু ভালো হওয়ার চেষ্টা করেছে, তার পরিবার থেকে বা সমাজের অন্য কেউ যদি তাকে এইভাবে উদ্বুদ্ধ করতে পারত তাহলে তার আরো আগে ভালো হয়ে যেতে পারতো। অর্থাৎ আমাদেরকে সেই ভালো কাজের দায়িত্ব নিতে হবে, শুধু কেবল তাকে বয়কট করলাম বা তাকে বদনামি দিলাম বা তাকে মারধর করলাম বা তাকে শাস্তি দিলাম এই ব্যাপার এটাই যথেষ্ট নয়। আমি বাকিকে বলবো আমরা সে তওবা করেছে এবং সে বুঝতে পেরেছে যে এটা অন্যায় কাজ, এবং এখন যে তারা অন্যান্যরা যে তাকে বয়কট করেছে এটা হতাশ স্থাপন কারণ নেই, কারণ খারাপ কাজ করলে সবাই তাকে খারাপ জানবে এবং আমাদের সমাজে এটাই করা উচিত, খারাপ কাজের এরকমই ফলাফল হওয়া উচিত যাতে সবাই বুঝতে পারে যে খারাপ কাজ ঠিক হবে না, খারাপ কাজ করলে একটা ফলাফল পেতে হবে। অর্থাৎ তাকে মেনে নিতে হবে যে তার এই কাজের পাপের এটা ফল, এটার জন্য তাকে এরকমই পেতে হবে, সবার আর তো পাবে না। এখন যদি সে আবার ভালো থাকে, সৎ থাকে, সুন্দর জীবন যাপন করবে, ধর্মীয় জীবন যাপন করবে, নৈতিক জীবন যাপন করবে, তখন সবাই তাকে দেখবে যে সে ভালো হয়ে গেছে, তখন আবার সবাই তাকে ভালো পাবে, সবাই তাকে খাতে থাকবে। অর্থাৎ সে যে তওবা করে সে ভালো থাকবে, সেটা থেকে সে যেন ফ্রি থাকে এবং সেই ভালো ভালো হয়ে সবার কাছে প্রমাণ করুক যে আমি ভালো হয়ে গেছি, তখনই সে সবার ভালো হবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা শেষ করব আজকের যাহা বলিব সত্য বলিব। তার আগে আমরা আপনাদের জন্য আরো একটি নতুন সেগমেন্টের অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমরা এই মুহূর্তে একটি অডিও ট্র্যাক আপনাদেরকে শোনাব, সেই অডিও ট্র্যাকটি শুনে আপনারা আমাদেরকে মতামত জানাবেন যে এই লোকটিকে বা এই লিসনারকে আমাদের রেডিওতে নেক্সট যাহা বলিব সত্য বলিবতে সুযোগ দেয়া উচিত কি উচিত না। আমরা অডিও ট্র্যাকটি প্লে করছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আসসালামু আলাইকুম। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে কথা বলার জন্য আমি বেশ কয়েকটি রেকর্ড পাঠাইছিলাম আমার ভয়েস। তার আগে বলে রাখি আমি মোহাম্মদ আজিজুল ইসলাম আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা ছিল 0171। আসলে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে কথা বলার খুব ইচ্ছা ছিল, হয়তো আপনাদের কাছে কথাটা পছন্দ না, কিন্তু আমি আপনাদের নিয়মিত একজন যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান শোনার ম্যান আর কি। আমি আপনাদের কাছে অন্তত এই আশাটা করেছিলাম যে একটা মিনিট আমাকে ফোন দিবেন, আপনাদের কাছে এটাই আমার আশা। এই যে আপনাদের যে অনুষ্ঠান শুনি, আমরা SMS করি, আমরা কিন্তু অনেক খরচ করি, আর সবচেয়ে বড় কথা আপনার যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান যদি আমরা না থাকি তাহলে আপনাদের কিন্তু আপনারা অনুষ্ঠান চালাতে পারবেন না, কারণ আমরা শুনি বিধায় আপনারা চালান আর আপনারা চালান বিধায় আমরা শুনি। তো আমি অন্তত আপনাদের যে একজন নিয়মিত অনুষ্ঠানটি শুনি সেই আশাই বলতেছি, অন্তত আপনি আমাকে একটা মিনিট ফোন দেবেন, আমি খুব খুশি হবো আপনাদের উপরে। আমি হয়তো যাহা বলিব সত্য বলিব অনেক কিছুই আমার স্টোরি আছে আমি বললাম, কিন্তু পরে কোনো ক্ষতি হয়ে দাঁড়াবে কিনা আমি এই বিষয়টা জানার জন্য। যেমন একটা মানুষ মানুষকে খুন করেছে, সেটা আপনার যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে বললো। একটা ছেলে একটা ব্যাংকে চাকরি করে, সে ম্যানেজারের সিগনেচার ডুপ্লিকেট করে ব্যাংকে থেকে টাকা উত্তোলন করলো, সেটা বললে কোনো ক্ষতি হবে কিনা। একটা ছেলে একটা মেয়েকে মেরে ফেললো, সেটা ক্ষতি হবে কিনা। একটা ছেলে একটা মানুষকে জবাই করে তার মুখ চোখ মানে সব চিহ্ন বিচ্ছিন্ন করে দিল, এটা ওখানে বললে সত্যি হবে কিনা। বা একটা মামলা নিয়ে একটা ভেজাল, একটা থানা নিয়ে একটা ভেজাল, চেয়ারম্যানকে নিয়ে একটা ভেজাল, যেগুলো যাহা বলিব সত্য বলবো এখানে বললে এটা কোনো পরবর্তীতে কোনো কোর্ট কাছারি বা কোনো আইনের ব্যবস্থা নেবে কিনা, এই জিনিসটা জানতে চাবো আমি আপনাদের কাছে, এটাই আমার আশা। আপনারা শুধু এটা আমাকে জানাবেন, তারপরে হবে কথা। আপনারা দয়া করে আমাকে একটা মিনিট ফোন দেবেন। আসসালামু আলাইকুম।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা, আপনারা স্টোরিটা শুনেছেন এবং যারা এখানে আসতে চান যাহা বলিব সত্য বলিবতে কনফেস করতে চান তারা একইভাবে আমাদেরকে এভাবে ফোন করবেন, ফোন করে আপনি জানাবেন কি আপনার জীবনের অপ্রিয় সত্য এবং কেন আপনি এখানে আসতে চান। যারা আসতে চান তাদের অডিও ট্র্যাকটি এভাবে প্লে করা হবে এবং তারপর আমাদের লিসনারদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠানে তাকে গেস্ট হিসেবে আনা হবে। মতামত যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন আমাদের ফেসবুকে এসে কমেন্টস জানাতে পারেন কিংবা আমাদেরকে ভোট করতে পারেন ইয়েস কিংবা নো বলে। নাম্বারটি হচ্ছে 2221। প্রথমে লিখতে হবে ABC space
ইয়েস অথবা নো, তারপর পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে, অথবা ফেসবুকে আপনারা কানেক্ট হয়ে মতামত জানাতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। বেস্টি আছে আরজে কিবরিয়া নামে। আজকের মতো শেষ করছি, সাইনিং অফ ফ্রম দিস এপিসোড, কিন্তু ফিরে আসবো ঠিক আগামী রবিবার রাত 11টায়। অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Exclusively on FusionBD.com.